This track was downloaded from FusionBD.com.
Karmane Poi.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার চুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের 93তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিপ্রিয়া। এবারে ডরটি ধারণ করা হয়েছে হাজারীবাগের কসমহল এলাকায়। প্রিয় শ্রোতা, আমরা তিনজন বন্ধুকে সাথে করে এবারে ডরটি ধারণ করেছি হাজারীবাগের কসমহল এলাকায়। নজরুল, আলাউদ্দিন এবং সজীব। সাউন্ডে রয়েছে লোমান এবং অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত। সবাইকে স্বাগত। এই মুহূর্তে এবিসি রেডিও FM 89.2 তে আমরা শুরু করতে চাই ডরের 93তম পর্ব। এবং শুরুতে আপনাকে মনে করিয়ে দিচ্ছি, এই অনুষ্ঠানটি একটি বিশেষ অনুষ্ঠান, এই অর্থে যে এটি হন্টেড প্লেস ভিত্তিক অনুষ্ঠান। প্রতি সপ্তাহে আমরা সেই বিশেষ জায়গাটিতে গিয়ে এই অনুষ্ঠানটি ধারণ করি এবং একই সাথে এই অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য আপনাকে বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে বলা হয়। আপনি যদি সেইভাবে আমাদের এই অনুষ্ঠানটি শোনেন তাহলে ভয়ের মজা উপভোগ করতে পারবেন। শুরু করছি ডরের 93তম পর্ব, হন্টেড বাই ফ্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শুরুতেই হন্ড্রেড প্লেসে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট।
আই থিঙ্ক ডরের যত জার্নি আমি করছি গত দেড় দুই বছর ধরে,
হ্যাঁ,
আজকে সবচেয়ে বেশি খাওয়া হয়েছে।
অবশ্য তোমার সাথে আমি দেড় দুই বছর ধরে জার্নি করি না, তবে আজকে খাওয়াটা সুপার ছিল।
সুপার ছিল। আগের জার্নিতে আমরাও খেয়েছি কিন্তু আজকের মতো হয় না, কারণ ঠিক এই মুহূর্তে আমরা ধানমন্ডির এমন একটা রেস্টুরেন্টের সামনে আছি। একটু আগে আমি আর শান্ত খাওয়া দাওয়া করে বাইর হলাম,
যাহা অনেক বিখ্যাত।
তাই আমরা তো আর এমনি এমনি পাবলিসিটি করতে
সেটাই,
হ্যাঁ, তবে একটা কাজ করতে পারি, খাওয়া দাওয়াটা ভালো হয়েছে। এবার একটু প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি আমার তরফ থেকে শান্ত তোমাকে খাওয়াচ্ছি।
বা তুমি পকেটে প্রাণ মিস্টার ম্যাঙ্গো নিয়ে ঘুরছো না?
সবাই চিন্তা করতে পারে যে আমরা কি আজকে খাওয়া দাওয়া করে কি সময় পার করে দিব নাকি।
ভালো চিন্তা কিন্তু, খারাপ না, কি বলো?
কিন্তু আমরা খাওয়া দাওয়া করে পার করব না, কারণ আমরা এমন একটা জায়গায় আছি, এখান থেকে আমাদের গন্তব্য খুব বেশি দূরে না। একটা রিক্সা নিব, শান্ত ভাড়া দিবে, আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব হাজারীবাগে। আমি ঠিক বলেছি না শান্ত?
রাইট, ওকে, আজকে আমি রিক্সা ভাড়া দিচ্ছি। তুমি এত সুন্দর আমাকে ট্রিট দিলে, আমি তোমাকে তো রিক্সা ভাড়া দিতেই পারি, কি বলো?
হ্যাঁ হ্যাঁ, রাইট। টাকা কোথেকে এসছে সেটা আমি তো জানি। রিক্সা ঠিক করো, আবার দাঁড়ায়ছো কেন?
আচ্ছা দাঁড়াও, রিক্সা পাইতে হবে তো, দেখছো আশেপাশে কোনো রিক্সা নাই কি?
না পাইলে তুমি নিজে একটা রিক্সা চালায় নিয়ে যাবো, ঠিক আছে?
আমি ভ্যান দিয়ে যাবো, বুঝছো? ভ্যান দিয়ে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি তোমায় বলবো না
এই জায়গার মধ্যে। ও তাই?
আরে ভৌতিক এক্সপিরিয়েন্স এর কথা বলছি,
ভ্যানের মধ্যে ভৌতিক এক্সপিরিয়েন্স। ওকে ওকে, আমরা কোন একদিন শুনবো, আজকে না অ্যাটলিস্ট।
কিছুক্ষণের মধ্যেই ধানমন্ডি থেকে আমরা পৌঁছে যাই হাজারীবাগের গজমহল এলাকায়।
শান্ত, বাড়ি কি সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হবে নাকি আরো একটু সামনে যেতে হবে?
আর একটু সামনে যেতে হবে মনে হচ্ছে।
ওকে,
কিন্তু একটু কনফিউজ হয়ে গেছি সুমন।
কয়তলা যেন ছিল বাড়িটা?
তিনতলা ছিল। হ্যাঁ,
তিনতলা। ওকে, তাহলে আই থিঙ্ক যে পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছি ওইটাই হবে,
হতে পারে।
ওকে চলো, আর ডান দিক দিয়ে গেলে মনে হয় একটু আর্লি যাওয়া যাবে।
চলুন দেখা যাক কি অবস্থা।
হাজারীবাগ এলাকায় একটু হাঁটাহাঁটির পর আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি, যেখানে আজকে ডর ধারণ করা হবে।
ওকে, সবাই বেশ ভালোভাবেই পৌঁছে গেছে।
অনেকে দেখা যাচ্ছে ভয় পেয়ে চুপসে গেছে এখনই।
না, এখনো ভয় পাওয়ার কিছু নাই, কারণ হচ্ছে এই জায়গাতে আপনাদের যথেষ্ট সেফটি রয়েছে। আপনারা একদম নিরাপদে আমাদের সাথে আপনাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারবেন, এবং আমাদেরও কিছু কথা শেয়ার করার আছে আপনাদের সাথে। আমরা ধীরে ধীরে সেগুলো শেয়ার করবো।
একটা জিনিস একটু সবাইকে বলি, আপনারা যারা আছেন, আমরা এত দিন ধরে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে স্পটটাতে যাই রিলেটেড কাউকে একটু রেকর্ডে আনার জন্য,
সেই ঘটনাটা সম্পর্কে
তাদের কাছ থেকে কিছু জানার জন্য। আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা পাইনি, এবং আপনারা লাকি যে আপনারা তিনজন গেস্ট আছেন, এবং আপনাদের সাথে সাথে যারা ডর শুনবে তারাও মনে হয় লাকি, এবং ডেফিনেটলি আমি আর শান্তও লাকি, ডর টিম লাকি যে আজকে আমরা কাউকে একজন পেয়েছি যে এই ফ্যামিলিটার সাথে বিলং করে। খুব কষ্টে আমরা তাকে রাজি করিয়েছি, একটু হলেও তার কথা আজকে আমরা শুনবো। এই বাড়িতে কি ধরনের ঘটনা, কার সাথে কিভাবে ঘটেছে, এটা আমরা তার মুখে একটু হলেও শুনবো আজকে। শেষ দিকে উনি আমাদেরকে কথা দিয়েছেন যে উনি একটু হলেও কথা বলবেন,
এবং এটা আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার,
সৌভাগ্যের ব্যাপার। ওকে, মূল জার্নিতে যাওয়ার আগে আমি একটা কথা আর কি সবাইকে বলতে চাই। অনেকেই ডরে আসতে চায়, রাইট শান্ত? এবং অনেকে বিভিন্ন ভাবে রেসপন্স দেখে, অনেকে দেখে যে ABC-র অফিসে এসে বসে থাকে। আসলে এভাবে আসলে তো হবে না, সবকিছুরই একটা নিয়ম আছে, সেটা মেনটেন করেই আমাদের সবাইকে চলতে হয়। আমরা একটা জিনিস একটু আরো একবার বলে দিই, ডরে একটা ফোন নাম্বার রয়েছে যেখানে ফোন করে আপনি আপনার নাম, বর্তমানে আপনি কোথায় থাকেন, এবং আপনার ঘটনা সংক্ষেপে আপনি সেখানে রেকর্ড করতে পারেন,
এবং অবশ্যই মোবাইল নাম্বার,
মোবাইল নাম্বারটা অবশ্যই বলবেন, এবং এর পরবর্তীতে ডর টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। এবং যদি আপনার ঘটনা ওই রকম হয়ে থাকে যে ডরে প্রচারের যোগ্য, কোন একটা জার্নিতে ডেফিনেটলি আপনিও যুক্ত হয়ে যাবেন। নাম্বারটা হচ্ছে 09613892892। এই নাম্বারে ফোন করলেই আপনি ডরে আসার রাস্তাঘাট সমস্ত কিছু পেয়ে যাবেন। তাছাড়া আপনি যদি ফেসবুকে আসতে চান, আমার ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/rjsuman, এই ঠিকানায় এসে যোগাযোগ করতে পারেন। ওকে, আমরা মূল জার্নিতে প্রবেশ করি। এবার মূল যে উদ্দেশ্য আমাদের, যে আমাদের অতিথিদের ঘটনাগুলো শোনা, এবং সেই সাথে কেন আজকে এই জায়গাটাতে সবাইকে নিয়ে এসেছি সেই ঘটনাগুলো আস্তে আস্তে রিভিল করা। এই জায়গার ঘটনাটা তো আমরা পরবর্তীতে ধীরে ধীরে বলবো, তবে আপাতত আমরা স্টার্ট করতে চাই আমাদের অতিথিদেরকে দিয়ে, যাদের কিছু এক্সপিরিয়েন্স রয়েছে যেটা সবার সাথে শেয়ার করতে চায়। সো আমরা শুরুতে যাকে দিয়ে স্টার্ট করছি, আমরা একটু তার পরিচয়টা জেনে নিই প্রথমে। আপনার নামটা একটু জানি।
আমার নাম নজরুল ইসলাম রাজু।
ওকে, কি করেন আপনি?
আমার একটা IT ফার্ম আছে, একটা ইনস্টিটিউট আছে,
ওকে,
সফটওয়্যার বিজনেস এগুলো।
ওকে, সো আমরা বলতে পারি যে একজন IT বিজনেসম্যান আপনি। নজরুল ভাই, আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটার আগে আপনি কি বিশ্বাস করতেন প্যারানরমাল কিছু আছে কিনা?
আসলে এগুলো আমার ছোটবেলা থেকে আমার চোখের সামনে দেখাতো, তো যতটুকু বিশ্বাস করার করি, যেটা আসলে করার নয় সেটা কখনোই না।
অনেকে আছে যে নিজের সাথে না ঘটলেও আরেকজনের মুখ থেকে শুনেও বিশ্বাস করে, আবার অনেকে আছে যে পর্যন্ত না তার নিজের সাথে কোনো কিছু ঘটছে ততক্ষণ পর্যন্ত প্যারানরমাল কোনো কিছুর এক্সিস্টেন্স মানতে চান না। সো আমরা জোর করে কাউকে প্যারানরমাল এক্সিস্টেন্স মানাতে চাই না, এবং এটা মানানোর কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা শুধু আপনাদের এক্সপিরিয়েন্স গুলো সবার সাথে শেয়ার করতে চাই, এবং আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স অথবা যারা ডরকে ভালোবেসে কিছু কিছু মাঝে মাঝে আমাদের সাথে কোনো ঘটনা শেয়ার করে, আমরা সেই ঘটনাগুলো শেয়ার করতে চাই। সো যাই হোক, আমরা যতটুকু জানি যে আপনার কাছে বেশ কিছু ঘটনা আছে যেটা আপনি শেয়ার করতে চান আমাদের সবার সাথে, সো আমরা একটু আপনার ঘটনাগুলো শুনি।
আমার সাথে প্রথম যে ঘটনাটা ঘটে সেটা আসলে কতটা ভৌতিক মনে হবে আপনাদের কাছে আমি সেটা জানি না, কিন্তু আমার কাছে ব্যাপারটা টোটালি অনেকটাই ভয়ঙ্কর মনে হয়েছে আমার নিজের কাছে। তো এই ঘটনা ঘটে 2013 সালে পহেলা মে। তো ওই দিন সরকারি ছুটি থাকার কারণেও আমার অফিসের কিছু পেপার্স জমা দিতে হয় যেটার জন্য আমাকে টাঙ্গাইল থেকে ময়মনসিং যেতে হবে। তো সারাদিন কোনো গাড়ি না থাকার কারণে সন্ধ্যার দিকে বিকালের দিকে যাই, ওইখানে জমা দিয়ে আমি যখন বাস স্ট্যান্ডে আসি তখন সন্ধ্যা 7টা বাজে। তখন প্রচন্ড বৃষ্টি থাকার কারণে বাস পাইনি, রাত 9টার দিকে কোথাও কোনো বাস ছিল না। পরবর্তীতে আমি CNG নিয়ে মুক্তাগাছা, যেখান থেকে একজন বসে যে ওইখানে বাস পাওয়ার সম্ভাবনা আছে, মূলত আমি সেখানে যাই। সেখানে অনেক দেরি হয়ে যায়, 12:30 মতো বাজে ওইখানে পৌঁছায়। 1টার দিকে আমি তখন একটা বাস আসে যেটা জামালপুর থেকে, তারা শুধু মধুপুর পর্যন্ত যাবে। তো আমি ওই গাড়িতেই মধুপুর যাই। আমি যখন বাস থেকে নামি তখন রাত্রে 2:00 বাজবে, মধুপুর বাস স্ট্যান্ডে নামি, আর 2:00 মানে ওইখানে মফস্বল শহরগুলো তো এত লোকজন ছিল না বললেই চলে।
এবং ওই এলাকাগুলো, মধুপুরের যে এলাকাগুলো, এটা তো এমনিতেও জনবসতি একটু কম।
হ্যাঁ, জনবসতি কম, তারপরে এত রাত্রে।
আমি যদি ভুল করে না থাকি, মধুপুরের যে জঙ্গল আছে,
হ্যাঁ হ্যাঁ,
ঘন জঙ্গল আছে না ওখানে, ওই দিক দিয়ে?
হ্যাঁ, ওই দিকটাই।
ওকে,
ওই দিকটাই।
ওটা ওই ওই জায়গাটা দিনের বেলা তো অনেকটা নীরব থাকে, রাস্তার দুধারের যে অবস্থা আছে।
হ্যাঁ, দেখা যাচ্ছে ওই রোড গুলো পার হইতে হইলে কোন সিকিউরিটি ছাড়া পার হইতে দেয় না, এতটুকু অন্ধকার থাকে বা নীরব থাকে। তো আমি যখন রাত্রে 2টা বাজে যখন বাস থেকে নামি, তখন টোটালি বাস স্ট্যান্ড ফাঁকা, শুধু কয়েকজন নাইট গার্ড ওইখানে মার্কেট গুলার জন্য ছিল। তো আমি গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, তখন 2:20 বাজে, একটা পিক আপ আসে। তো পিক আপে তারা প্রথমে নিবে না, পরে অনেক রিকোয়েস্ট করার পর তারা নিতে রাজি হয়, তাও পিক আপের পিছনে করে যেতে হবে, ভিতরে জায়গা হবে না। তো আমি উঠার সময় কথা বললে,
পুরো ফাঁকা ছিল না, কোনো মাল
না, না, পুরোটাই ফাঁকা ছিল, কোনো মাল বোধহয় ছিল না। তা আমি যখন উঠলাম, তখন দেখলাম যে 4 মানুষ এসে ওইখানে পিক আপটাতে উঠছে, যাদেরকে আমি এতক্ষণ দাঁড়াইছিলাম দেখিনি হঠাৎ করে কোথা থেকে। পরে আমি মনের মধ্যে তখন আমার ভয় আসতেছিল, হয়তো কোনো মানে ছিনতাইকারী বা কিছু, কারণ আমার সাথে তখন অফিসের কিছু টাকা আবার ল্যাপটপ ছিল। আমি ভয় পাচ্ছিলাম ওদিকে যে ছিনতাইকারী যদি ধরে এগুলো নিয়ে যায়, আমি ওই ভয়টাতে ছিলাম। তো আমি ছিলাম পিক আপের পিছনের একবার সামনে, যেখানে ড্রাইভাররা বসে তার সাথে আমি দাঁড়াইছিলাম।
তো যে
ইয়ারটা থাকে ধরে দাঁড়ানোর জন্য, তো আমি ওইখানে দাঁড়াইছিলাম। আর মানুষ যে 4 উঠে তারা মানে পিক আপটার পিছনের অংশেতে দাঁড়াইছিল। তা আমি সামনের দিকে যাচ্ছিলাম আর এত ভয় পাচ্ছিলাম, দুই পাশে অন্ধকার। পহেলা মে হওয়ার কারণে তেমন কোনো বাসই ছিল না সেই রাত্রে। পুরো রাস্তাতে আমি একাই জার্নি করতেছিলাম আর পাশেও 4, কেউ কারোর সাথে কথা বলছিল না। আর একটা সময় আমি খেয়াল করলাম যে যখন একটু আলোর মধ্যে আসতেছি তখন তাদেরকে মানে টোটালি ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না। এই জিনিসটা আমি প্রথমে নোটিস করিনি, যাচ্ছে যে যার মতো হয়তো আমি
আসলে স্পষ্ট ভাবে চেহারা দেখা,
না না, চেহারা দেখা যাচ্ছিল না তাদের। আর আমি অতটুকু দেখা ট্রাই করিনি, কারণ আমার ভিতরে ভয় কাজ করতেছিল, যদি তারা ছিনতাইকারী হয় বা আমাকে ধরে। আমি সেই ভয়ে একবারে সামনের দিকে এসে দাঁড়াইছিলাম। তো গাড়ি এক গতিতে, কারণ রোড ফাঁকা, এক গতিতে চলতেছিল। তারপরে একটা সময় আমি খেয়াল করলাম যে 2 মানুষ নাই,
4
ছিল, 2 মানুষ নাই। তো সেটা আমি তখনও আমলে নেইনি, আমি আমার মতো করে যাচ্ছিলাম। গাড়িটা একটু স্লো হইলেই আমার ভয়টা কাজ করতেছিল যে তারা এই বুঝে আমাকে ধরলো যে সে আমার জিনিসপত্র নেবে, এই ভয়টাই আমার মধ্যে কাজ করতেছিল। তো যখন দেখলাম তারা 2 নাই, তখন হয়তো নেমে গেছে, আমি খেয়াল করিনি। এই ভেবে যখন আমি যাচ্ছিলাম তখন
এই সময়ের মধ্যে তো গাড়ির স্পিড কম,
না গাড়ির স্পিড টোটালি কমেনি। পরে আমি একটা সময় এসে খেয়াল করলাম কালীহাতি আসার আগে 2 শ্মশান আছে, যে 2 একবারে খুব আমার পরিচিত বলতে আমি মাঝে মাঝে ওই রোডটাতে যাইতাম। তা আমি যখন গেলাম, একটা শ্মশান ঘাট পার হওয়ার পরে আমি শ্মশান ঘাটটা তাকায় দেখতেছিলাম পার হচ্ছিলাম আর। তো পার হওয়ার পর আমি পেছনে তাকাইনি যে আমার মানুষগুলো আছে কিনা, আমি আমার মতো আবার সামনে তাকাই। একটু পরে যখন তাকালাম দেখলাম যে 1 মানুষ কম, যে 2 ছিল, 2 মধ্যে এখন আছে আরো 1। তা আমি টোটালি মানে ব্যাপারটা তখন একটু ভয়ের আমি পাচ্ছিলাম, আসলে আমি বুঝতেছিলাম না যে কি হচ্ছিল বা তারাই কোথায় যাচ্ছিল। তো একটা সময় এসে যখন কালীহাতি ঢুকার আগে একটা শ্মশান পরে, সেটা একটা ব্রিজের পরে, ব্রিজের হাতের বাম সাইডে পরে, যখন আমি টাঙ্গাল দিকে মুভ করি, তো ওইটা যখন পার হলাম তখন দেখলাম যে আরেকটা মানুষ যে ছিল সেও নাই। তখন আমি প্রচন্ড ভয় পাই, মানে ভয়ে আমার হাত পা কাঁপতেছিল। কোনো মতে আমি কালীহাতি বাস স্ট্যান্ডে এসে ড্রাইভাররা যখন থামায় তখন আমি পিকআপ থেকে নামি, কাঁপতে কাঁপতে নামি। ওইখানে আমার পরিচিত ছিল নাইট গার্ড, তারা এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। আমি তাদেরকে কিছুই বলিনি, জাস্ট শুধু অতটুকু বলি মামা আমাকে একটু আমার রুমে দিয়ে আসেন। এরপরে আমি আর কোনো কিছুই হয়, হ্যাঁ, যাই রুমে গিয়ে।
ধরেন যখন এসে পৌঁছালেন, আপনি ড্রাইভারদের সাথে এই বিষয়টা নিয়ে কোনো ধরনের কোনো কিছু আলাপ করেন
না? কোনো কিছু আলাপ করিনি, কারণ আমি মতো প্যাসেঞ্জার যখন উঠছে অবশ্যই তারা যখন নামবে ভাড়াটা দিয়েই নামবে। আমি নামার সময় যখন ভাড়া দিচ্ছিলাম, তো তারা যখন 4 মানুষ নেমে গেল আর সামনে অবশ্যই আমি ছিলাম, তারা যদি ভাড়া দিত বা গাড়িটা একটা বার স্লো করে যদি ব্রেক করতো তাহলে আমি দেখতাম।
কিন্তু আপনার কথা হচ্ছে যে ভাড়া দেওয়ার সময় হলো,
হলো আমি দেখতাম, কারণ আমি সামনেই ছিলাম একবারে।
তো আপনি আর কথা বলেননি?
না, আমি ভয়ে,
মনে হচ্ছে যে একটা বার ওদের সাথে কথা বলাটা দরকার ছিল। মানে এখন মনে হচ্ছে যে আপনার ঘটনা শুনে যে পেছনে যে আপনার সাথে আরো 4 মানুষ ছিল, এটা আসলে যারা গাড়ির মালিক বা ড্রাইভার যারা গাড়ি চালাচ্ছিল ওরা জানেও না যে ওখানে পেছনে আরো চারজন ছিল।
মেবি, কারণ যদি তারা জানতো তো অবশ্যই তারা নেমে যাওয়ার সময় তাদের কাছ থেকে ভাড়াটা নিত অন্তত।
আবার এমনও হতে পারতো যে ওনারা জানে বলেই ওখানে আর কোনো কিছু নাকও কালায়নি, হতে পারতো হয়তো বা কথা বললে প্রকৃত ঘটনাটা জানতো।
তখন নামার পরে যে তাদের সাথে এই বিষয়ে কথা বলবো অতটুকু সেন্স আমার ছিল না, কারণ এতটা ভয় পাইছি যে ভয়ে আমি কাঁপতেছিলাম।
সো আপনি শুরুতে বলেছিলেন যে কতটুকু হরর এটা আপনি জানেন না, কিন্তু বাট আপনার কাছে মনে হয়েছে যে এটা অনেক হরর একটা ঘটনা। ডেফিনেটলি এটা অনেক হরর একটা ঘটনা। ওই স্পটটা একবার লোকেশনটার কথা সবাই চিন্তা করে দেখুন যে এই একটা পরিস্থিতিতে আপনি যাচ্ছেন এরকম একটা রাস্তা দিয়ে রাতের বেলা, অদ্ভুত মানুষ যারা গায়েব হয়ে যাচ্ছে একটু একটু পর, মানে সিচুয়েশনটা আপনার কি হতো? আই থিঙ্ক আপনি ফিলটা কিছুটা হলেও পাবেন। তো যাই হোক, আমরা যতটুকু শুনেছি ডট টিম এর কাছে আপনার আরো কিছু ঘটনা আছে, তো এর পরে কোন ঘটনাটা শেয়ার করতে চাই?
এই ঘটনাটা খুবই ছোট, যেটা আমার সাথে ময়মনসিংহে ঘটেছে। তো জবের কারণে ময়মনসিংহ থাকি, তো একটা বাসায় আমাকে থাকা লাগে। সেদিন সন্ধ্যার দিকে আমি ঢাকার থেকে ময়মনসিংহ যাই, তো রাতের বেলায় আমার মানে ঘুমানোর অভ্যাসটা খুব লেটে ছিল, আর আমি শুয়েছিলাম, শুয়ে শুয়ে খাটে গেম খেলতেছিলাম। তো রাতের বেলা 2:20 থেকে 3:00 মাঝে এরকম টাইমে একটা হবে, হঠাৎ মানে আমার মাথার উপর যে লাইটটা ছিল সেটা শব্দ করে ভেঙে যায়। তো আমি এতটা ভয় পাইছি, আমি ভাবছি হয়তো আমার বেডে পড়ছে। পরে টোটালি আমি মোবাইলের আলো দিয়ে দেখলাম যে লাইটটা পুরো ভাঙা হলো আমার রুমের বরাবর, মাঝখান বরাবর, যেটা কখনো পসিবল না।
ওকে, আমি একটু ক্লিয়ার হই বিষয়টা, লাইটটা যে জায়গায় ছিল এটা কিন্তু রুমের মাঝ বরাবর ছিল না?
না।
ওকে, এটা একটা কর্নারের দিকে ছিল,
একটা কর্নারে ছিল।
লাইটটা ঠিক ওখান থেকে এসে রুমের মাঝ বরাবর ভেঙে পড়েছে, লাইক এমন যে কর্নার থেকে কেউ একজন ছুঁড়ে মেরেছে।
হ্যাঁ, ছুঁড়ে মারাটা বললেও হয়তো অতটুকু হবে না, যে সেটা একটা অ্যাঙ্গেলে যাবে ছুঁড়ে, কিন্তু মনে হচ্ছে কেউ এনে ওই বরাবরই একটা এটাকে
ফেলে দিয়েছে।
এটা টিন শেড বাড়ি ছিল, আর তখন আমি খেয়াল করলাম যে টিনের উপর দিয়ে অনেক শব্দ করে কেউ হেঁটে চলে গেল,
ওই ঘটনার সাথে সাথে।
আর আমি এতটা ভয় পাইছি, পরবর্তীতে আমি সারা রাত পাশের রুম থেকে লাইট এনে লাইট অন করে ঘুমাইছি।
আসলে আমার কাছে বিষয়টা কেমন যেন অদ্ভুত মনে হয়েছে, যে লাইটটা যদি ওই জায়গায় থাকে, লাইটটা যদি এমনিতে ব্রাস্ট হয়ে যায় ঠিক ওই জায়গা বরাবরই হওয়ার কথা, এবং এটা নিচে যদি খুলেও পড়ে যায় ওই বরাবর যেখানে আছে ওই বরাবরই নিচে পড়ার কথা, ওখান থেকে দূরে এসে পড়ার কথা।
হ্যাঁ, এটা প্রথমে আমি নিজেও মানে যে এটা যদি কোনো মতো যদি ওইখান থেকে পড়ে যায়, পড়লে হয়তো আমার মাথার পাশে পড়বে বা আমার বেডের পাশে পড়বে, ব্রাস্ট হয়ে যদি কাজগুলো পড়ে, কোনো মতেই একবার রুমের মাঝ বরাবর এসে মানে এটা অসম্ভব ব্যাপার।
তারপরে আর কিছু ঘটেছিল ওই বাসাতে?
না, ওই বাসাতে আর কিছু ঘটেনি। আরেকটা ঘটনা আছে, যেটা টাঙ্গাইলে আমি যে বাসাটায় থাকি, তো টাঙ্গাইলের ওই বাসায় সিম্পল কিছু ঘটনা আমি বলতে চাই আর কি। ফার্স্ট যখন 2012 পহেলা জানুয়ারি ফার্স্ট ট্রান্সফার হয়ে টাঙ্গাইলে যাই, তো প্রথম দিন আমি রুম গোছানোর কারোর জন্যই মানে অনেক রাত হয়ে যায়, টায়ার্ড হয়ে ঘুমায় যায়। তারপরের দিন আমি অফিস শেষ করে সন্ধ্যার আগে একটু শুই, লাইট টাইট অফ করে শুই। আর বাড়িটার একটু বর্ণনা দিই, আমার বাড়িটা ছিল টাঙ্গাইলের নিরালা মোড় থেকে কলেজ রোডের এদিকে, যেটা এখন নদীর মতো ছিল সেটার পাশেই ছিল। আর আমার বাসাটা চারতলা বিল্ডিং ছিল, নিচ তারা টোটাল রুম নিয়ে থাকতাম। তো আমার বারান্দার এখানে অনেক পুরাতন একটা আম গাছ ছিল, তার পাশে বাঁশঝাড়ের মতো ছিল। দিনের বেলা তো দেখা যাচ্ছে আমার রুমটা অনেকটা অন্ধকারের মতো থাকতো। তো সন্ধ্যার দিকে আমি ঘুমাই, ঘুমানোর পরে যেন আমার মনে হচ্ছে যে আমার রুমে কেউ হাঁটতেছে। ঘুমালেই মানুষের একবারে গভীর ঘুমে চলে যায় না, আমি শব্দ পাচ্ছি যে কেউ হাঁটতেছে, যেটা আমার বারান্দার দরজা বন্ধ, আমার মেন দরজা বন্ধ। তো প্রথম দিন এইরকমই ভাবে কাটে, পরের দিন সেম টাইমে আমি এসে শুই, সেম ঘটনাই আমার সাথে ঘটতে থাকে, এইভাবে রুমে হাঁটাহাঁটি করে।
শুধু কি হাঁটাহাঁটির শব্দই শুনতে পেতেন না, আরো কোন ধরনের অদ্ভুত ঘটনা ঘটে?
না, জাস্ট শুধু মানে আমার মনে হতো যে আমার পাশে দিয়ে হেঁটে সে ওই সামনে গেল, আবার হেঁটে আসতেছে, মানে আমার রুমটার মধ্যে সে ঘুরতেছে এরকম। একটা কথা বলে রাখি, ওদিন যখন এরকম হচ্ছিল তা আমি উঠে বসি, আমি জাস্ট বলি যে আসো আমি কারো ক্ষতি করতেছি না, সো আমার ক্ষতি করার কোন দরকার নাই, তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও, বলে নিজে নিজে বলে আমি আবার শুয়ে যাই। পরের দিন যেটা হয়, আমি কোনো কারণে আর 8টার দিকে ঘুম থেকে না উঠে একবারে ঘুমানোর প্রিপারেশন নিয়ে নি। তখন একটা সময় পায়চারিটা যখন শেষ হলো, শেষ হওয়ার পরে আমি ফিল করলাম যে আমার বুকের উপরে এসে কেউ বসে আমার গলাটা মানে চেপে ধরল। প্রথমে অবস্থাতে আমার খুব মানে কষ্ট লাগতেছিল, পরে আমি সুরা যা পারার আমি পড়ি, তার সাথে আমার মনে আসছে আধা ঘন্টারও বেশি আমি আমার দস্তাদস্তি হয়। একটা সময় যখন এই জিনিসটা আমার থেকে যায়, পুরোটা শরীর আমার ঘাম দিয়ে প্রত্যেকটা পশম দাঁড়ায় যায়।
আচ্ছা,
উঠে কোনো কথা না বলে দরজাটা লক করে আমি ঠিক তৎক্ষণাৎ ঢাকা চলে আসি।
কয়দিন ছিলেন ওই বাসাটাতে?
বাসাতে 3 মাসের মতো ছিলাম।
এবং এই তিন মাস কি কন্টিনিউ
এইগুলো হয়েছে? বাট আমি ঢাকায় বাসায় জানানোর কারণে, কিছু একটা সেফটির কারণে, পরবর্তীতে আমার শরীরের কাছে আসা এই জিনিসটার হয়নি। কিন্তু আমি যতদিন ছিলাম, এমনকি সেই বাসাটা ছাড়ার আগের দিন রাত্রে আমি সেম শব্দটা পেতাম। এমনকি আমার ছোট ভাই একবার ওইখানে বেড়াইতে যায়, তখনও সে সেম জিনিস নোটিস করছে যে ভাইয়া আমি ঘুমানোর পর মনে হচ্ছে কেউ যেন হাঁটে।
মানে সে নিজেও নোটিস করছে?
সে নিজেও আমাকে বলছে। সীমান্ত 2 দিন ছিল আর থাকিনি,
সে টের পেয়ে গেছে।
হ্যাঁ, তার 2 দিন পরে আমি অফিসের কাজে তো আবার যাওয়াই লাগবে, এখানে থাকা লাগবে, তো আমি রুমটাতে আগে না ঢুকে সরাসরি বাড়িওয়ালা দিয়ে উনার কাছে যাই। বাড়িওয়ালা উনি আপু বলল যে না ভাইয়া কোনো প্রবলেম নাই, তার ছোট ছেলে ছিল দুটা, একটা মোটামুটি 1-2 পড়ে, সে তৎক্ষণাৎ বলে উঠলো হ্যাঁ চাচ্ছ ওই রুমে না প্রবলেম আছে, প্রবলেম থাকার কারণে আমরা ওই রুম থেকে এই রুমে চলে আসছি। কি প্রবলেম আমি আর জানতে পারিনি কারো কাছে,
কেউ আর শেয়ার করেনি।
আমি 3 মাসের মতো থেকে চেঞ্জ করে
অন্য কোথাও
কালীহাতি চলে আসি।
আসলে এরকম বাসার মধ্যে আমরা ইদানিং অনেক ঘটনা পাচ্ছি, যে বিভিন্ন বাসা বাড়িতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। তো আপাতত আমরা এর পরের ঘটনাতে যাই। পরের ঘটনাতে যাওয়ার আগে একটু আমি মনে করিয়ে দিতে চাই যে এরকম ডরের জার্নিতে যদি আপনিও আসতে চান, তাহলে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন 09613892892। এই হচ্ছে ডরের ফোন নাম্বার, যেখানে ফোন করে যে কেউ চাইলে তার ঘটনাটা সংক্ষিপ্ত বলতে পারবে, এবং অবশ্যই সেখানে তার ফোন নাম্বার এবং সে কোথায় বর্তমানে থাকে এবং কি করছেন আপনি, এই কয়েকটা ইনফরমেশন অবশ্যই থাকতে হবে ফোন কলে। দেন ডর টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। সো আপাতত আমরা পরের ঘটনায় যাব। আর কি এক্সপিরিয়েন্স আপনি আমাদের সাথে শেয়ার করতে চান সেগুলো একটু শুনবো আমরা।
এর পরের যে ঘটনাটা সেটা হলো আমার নানু বাড়িতে ঘটা, 97 কি 98 দিকে। ঘটনাটা সম্পূর্ণ আমার মামির সাথে ঘটে। তো মামার বিয়ের 2 মাস পরে থেকে ঘটনাগুলো শুরু হয়। তো তখন মামার বাড়িতে আমি ছিলাম, মামা ছিল, আর হলো আমার একটা ভাগ্নি ছিল। আমার ভাগ্নিকে নিয়ে মামির সাথে ঘুমাই রাত্রে, হঠাৎ করে মাঝরাতে মামি বারবার চিৎকার করে উঠে যে মামা তার গলা চেপে ধরতেছে। এরকম কয়েকবার পরে বললো যে মামা এটা করেনি, কারণ এটা মামা করতেই পারে না, যেটা কারণ মামা যদি মামির গলা ধরতে যেত তাহলে অবশ্যই আমার ভাগ্নিটার উপর দিয়ে হয়ে যেতে হতো, কিন্তু যেটা মানে যাওয়াটা কোনো পসিবল ছিল না। তারপরে এরকম প্রবলেম দেখে মামা আবার পাশের রুমে এসে ঘুমায়। তার কিছুক্ষণ পরে সেম মামি চিৎকার দিয়ে উঠে যে মামা তার গলা টিপে ধরতেছে। হ্যাঁ, এভাবে
যেখানে আপনার মামা ওই রুমেই নেই।
হ্যাঁ, মামার রুমেই নেই। পরদিন সকালবেলা যেটা আমার নানা আসে, আমার মামির মামা, আমার নানা, তো নানা আসে, নানা এইসব বিষয়ে একটু পটু ছিলেন। উনি আসার পরে মামির সাথে কনভার্সেশনে যায় কেন ধরছে, তারা কোথেকে আসছে এই জিনিসটা তাদের সাথে কথা বলে। মামি তার নানা নানির সাথে থাকতো, তার নানা ছিল একজন মানে গভর্নমেন্টের একজন বড় কর্মকর্তা ছিলেন। তো উনি ঢাকায় কোন একজন সরকারি আবাসিক
কোন একটা সরকারি
বাসভবনেই ছিল। তো
একটু বলে রাখি, আমাদের শ্রোতা যারা অনেক সময় ডর শুনে তারা খুব কিউরিয়াস থাকে এই বিষয়গুলোতে, যে এই সরকারি বাসভবনের নামটা অনেকেই জানতে যাচ্ছে আমি জানি এই মুহূর্তে, এবং আমরা সরকারি বাসভবনের নামটা বলতে দিচ্ছি না, কারণ এটা যদি আমরা বলি আপনারা এমন কেউ নেই যে এটা চিনতে পারবেন না। শুধু এতটুকু জানেন যে এটা সবাই জানেন, শুধু এতটুকুই আমরা বলি, এর বাকিটুকু না বলি। ওকে, তারপর কি হলো?
তো সেই এরিয়াতে মোটামুটি গাছ ছিল, আর আমার মামি নাকি ওই গাছের ওইখানে তাদের সাথে খেলাধুলা করতো, সেই থেকে এগুলা তার সাথেই আছে। তো বিয়েটা
মানে ঢাকার ওই কোন একটা সরকারি বাসা যেটা বলছেন, সেই বাসা থেকেই ওনাকে
পজেস্ট করে। তো এতদিন এইগুলো তাকে কোনো হার্ম করেনি, কারণ তারা একসাথে খেলাধুলা করতো। যখন মামির বিয়েটা হয় তখনই তারা এটাকে সহ্য করতে না পেরে মামিকে ক্ষতি করার জন্য শুরু করে। তো নানা জিজ্ঞেস করলো তারা কয়জন, তো তারা বললো তারা পাঁচজন ছিল। নানা যেটা বললো কে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তাদের মধ্যে দুজন মোটামুটি বললো যে হ্যাঁ তারা এমনিতে জাস্ট শুধু দেখা করার জন্য আসছে, তারা চলে যাবে। বাকি তিনজন বলছে আমার মামিকে না নিয়ে যাবে না।
চার মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। যারা রাজ্যকে আমাদের সঙ্গে আছেন আন্তরিকভাবে ধন্যবাদ তাদেরও। আমাদের সাথে আছে নজরুল, আলাউদ্দিন এবং সজীব। আমি আরজে কিবরিয়ার সাথে এবং অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত যোগ দিয়েছে। ধন্যবাদ জানাই লোবানকে ডরের সাউন্ড নিয়ে কাজ করবার জন্য। ফিরছি ঠিক চার মিনিট পর।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিট পর আরো একবার স্বাগত। আজকে ডর শুনছেন আপনি নজরুল, আলাউদ্দিন এবং সজীব। জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো নিয়ে হন্টেড বাই ফ্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি সুমন এবং শান্তকে সাথে করে 93তম পর্বটি আমরা ধারণ করেছি হাজারীবাগের কসমহল এলাকায়। সাউন্ডে রয়েছে লোবান, আমি আরজে কিপ্রিয়া আপনার সাথে আছি। আমরা আবারও প্রবেশ করছি মূল গল্পে। ডর
বাকি তিনজন বসে না তাকে আমার মামিকে না নিয়ে যাবে না, যার কারণে পরবর্তীতে হুজুর নিয়ে আসে, বাড়িটা আগে বন্ধ করে। আসলে কথাটা মামি বলতেছিল না, কথাটি টোটালি পুরুষ কণ্ঠে মামির মুখ দিয়ে বের হচ্ছিল। তারা যেতে চাচ্ছিল না, ওই হুজুর তাদেরকে বোতলে ভরে, যেটাকে আমাদের সামনে ছিল সেটা তিনটা বোতলে তিনজনকে ঢুকায়ে তারপর সেটা কাপড় দিয়ে পেঁচায় বন্ধ করে দেয়। পরবর্তীতে আমার নানুদের বাড়ির সামনে একটা কবরস্থান ছিল, তার পাশে কত হাত মাটির নিচে যেন এগুলো পুঁতে রাখে। তারপর থেকে মোটামুটি আমার মামি সুস্থ থাকে। তো লাস্ট যেটা মামির সাথে ঘটনাটা ঘটে, সেদিন আমি আমাদের ফ্যামিলি সবাই ছিল। রাত্রে তিনটার দিকে আবার মামির প্রবলেমটা শুরু হয়, বাড়ির সবাই উঠে যায়, বাড়ির বাসার বাইরে সবাই এসে দাঁড়ায়। তো এমন সময় নোটিস করে যে আমার নানু নাই, সবার মাঝে আমার নানু নাই। এক পর্যায়ে দেখে যে বাড়ির বাম পাশের দিকে একটা আগুনের কুণ্ডলি জ্বলতেছিল। এটা সবাই, আমার মা বাবা এমনকি আমার মামা সবাই দেখছে। এটা দেখে আমার আম্মু খুব কান্নাকাটি শুরু করে নানুর জন্য। এক ঘন্টা পর নানু আসে আর নানু বলে যে ওই রোড দিয়ে নানু যায়নি, নানু গেছিল আমাদের পুরন বাড়ি বলে যেটাকে, আমার মামার চাচাতো ভাইকে ডেকে নিয়ে আসার জন্য। তো ওই মামা আসার পরে এগুলো কোনো গুরুত্বই দিল না, সে হাসি ঠাট্টা করে ভাবি ঢং করতেছে এইগুলা বলে উনি চলে যায়। তারপরের দিন আজান দেওয়ার সাথে সাথে উনি বাসায় আসে। এসে আমার মামি তখন তাকে দেখে হাসতে থাকে, আর হলো মামা উনি এসে মামির কাছে মাপ চায় যে আমি না বুঝে এগুলো বসি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তখন সবাই জিজ্ঞেস করে যে হ্যাঁ কি হয়েছে, তুই হাসি ঠাট্টা করে গেলি, এখন আসার পরে এইগুলো বলতেছিস। তখন মামা বলতেছে যে আমি যখন এইগুলো বলে আমার বাসায় যখন যাই, তো আমার মনে হলো যে আমার বাসায় টিনের উপর কেউ লাফালাফি করতেছে, হাসতেছে, বাসাটা মনে হচ্ছে কেউ তুলে নিয়ে যাবে, মানে যতক্ষণ আদান দিছিল ততক্ষণ এইরকম চলে। পরের দিন এটা সবাই সাথে কনভারসেশন করে বলছে যে চলে যাবে। আমার এক ভাবি দুষ্টমি করে বলতেছে হ্যাঁ চলে যেত যাবে, আমাদেরকে কিছু মানে মিষ্টি খাওয়া যাও। তো সকাল ভোর তখন নানু যখন নামাজ পড়তে উঠে, তখন দরজা দিয়ে যখন বের হয় তখন দেখে দরজার সামনে কিছুই নাই, মানে এটা নানু নোটিসে করে গেছে, দরজা খোলার সময় তো দেখেই দরজার সামনে কিছু আছে কিনা। তো বের হয়ে যখন উজু করে আসলো, এসে দেখতেছে যে দুটো মিষ্টির প্যাকেট দরজার সামনে। তো নানু এগুলা নিয়ে রেখে দেয়, কাউকে খেতে দেয় না, কারণ কে দিছে বা কেন দিছে সেটা জানান। পরবর্তীতে আমার নানা আসায় আটটার দিকে, কারণ দশটার দিকে চলে যাবে বসে, সে আটটার দিকে এসে তার সাথে মানে কথা বলে। তখন ওই আমার মামি যিনি পজেস্ট ছিল উনি আমার ভাবিকে নাম ধরে ডেকে বলে এই তুই মিষ্টি খাইতে চাইছিস, আমি মিষ্টি দিয়ে গেছি, মিষ্টিটা খাইছিস কিনা। মামি বলতেছে যে মিষ্টি কোথায় পাইলেন আপনি, আমাদের এখানে একটা বাজারের নাম বসে যে ওই বাজার মিষ্টি ভাসতেছিল, ওইখান থেকে জিলাপি গুলো নিছি, আর মিষ্টি এক লোকে মিষ্টি কিনে নিয়ে যাচ্ছিল, তার প্যাকেট থেকে মিষ্টি গুলো নিয়ে নিছি। তো সবার সাথে কথা বলে সে দশটার আগেই মামি দরজার সামনে যায়, বের হয়ে মামি পড়ে যায়, ওটা চলে যায়। এরপর থেকে আর কখনো প্রবলেম প্রবলেম করেন।
ওকে, মানে জাস্ট আপনার মামি সেন্সলেস হয়ে যায়, এবং ওই জিনিসটা যখন চলে যায় এবং এরপর থেকে উনি সুস্থ আছে। সো এই ছিল আপনার এক্সপিরিয়েন্স গুলো। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে যে আমাদের এই জার্নিতে এসে আপনি আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন। আবারও আমরা ঘটনায় চলে যেতে চাই এবং ঘটনাগুলো জানতে চাই, কি কি ঘটনা অপেক্ষা করছে আমাদের জন্য। এবার হচ্ছে যাকে দিয়ে আমরা শুরু করতে চাই, এবার একটু তার পরিচয়টা জেনে নিই প্রথমে। আপনার নামটা এবং কোথায় থাকেন, কি করেন আপনি?
আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন, আমি থাকি শনিরাকড়ায়। আমি একজন স্টুডেন্ট, বিবিএ ফার্স্ট ইয়ার, নটরডেম ইউনিভার্সিটি।
ওকে আলাউদ্দিন, ডর টিমের কাছে যেটা শুনেছি যে তোমার বেশ কয়েকটা ঘটনা আছে যেটা তুমি আমাদের সবার সাথে শেয়ার করতে চাও, সো কথা না বাড়িয়ে আমরা ঘটনার দিকে চলে যাব। তবে ঘটনায় যাওয়ার আগে আরো একবার একটু বলতে চাই, যারা আপনাদের মতো ডরের এই জার্নিতে অংশগ্রহণ করতে চায় সেক্ষেত্রে তারা চলে আসতে পারে, আমাদের সাথে যোগাযোগ করতে পারে, এবং যোগাযোগ করার জন্য যে ফোন নাম্বারটি শুরুতে বলা হয়ে থাকে সেই ফোন নাম্বারে ফোন করেও আসতে পারেন, অথবা আপনি আমার ফেসবুক পেজ রয়েছে সেখানে এসেও যোগাযোগ করতে পারেন। ঠিকানাটা হচ্ছে www.facebook.com/rjsuman, এখানে এসেও আপনি যোগাযোগ করতে পারেন। এবং এই পেজে একটা ডরে ফোন করার জন্য নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারেও আপনি ফোন করে আপনার কথাগুলো রেকর্ড করতে পারেন। সেখান থেকে পরবর্তীতে ডর টিম বাছাই করে আপনাদের সাথে কথা বলবে, এবং যদি মনে হয়ে থাকে আপনার ঘটনা ডরে প্রচারের যোগ্য, অবশ্যই আপনাকে ইনভাইট করা হবে ডরের জার্নিতে। আলাউদ্দিন, আমরা ঘটনা শুরু করার আগে একটা কথা জিজ্ঞেস করতে চাই তোমার কাছে, সেটা হচ্ছে যে এর আগে তুমি কোনো রেডিও প্রোগ্রামে বা কোথাও তোমার এই এক্সপিরিয়েন্স গুলো কি শেয়ার করেছো?
জি না, আমি কোথাও শেয়ার করিনি।
এসো প্রথমে তোমার ডরে আসা হয়েছে এবং ডরে তুমি শেয়ার করছো, এই প্রশ্নটা সবার সামনে কেন করলাম আমি? যে অনেকেই বলে থাকে যে কিছু ঘটনার বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন ওঠে, আমরা ক্লিয়ার করে বলতে চাই আমাদের জানা শোনার মধ্যে আমরা এরকম কোন ঘটনা বা এরকম কাউকে কোনোভাবেই উপস্থাপন করতে চাই না যেটা অলরেডি কোথাও না কোথাও প্রকাশ হয়ে গেছে। কেউ যদি সেটা আমাদের অগোচরে করে থাকে এটা প্রতারণার সামিল মনে হবে, শুধু ডট টিমের সাথেই না, ডরের যে হাজার হাজার লিসনার রয়েছে সবার সাথে প্রতারণার সামিল বলে আমরা ধরে নিব। তবে আমাদের তরফ থেকে আমরা সবসময় চেষ্টা করি মৌলিক ঘটনাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। সো আলাউদ্দিন, আমরা ঘটনার দিকে চাই, প্রথম কোন ঘটনাটা শেয়ার করতে চাও আমাদের সাথে?
প্রথম ঘটনা হচ্ছে যে আমার নিজের সাথে ঘটা, আমি একটা টিউশনি করি, স্বভাবত টিউশনি করে আস্তে আস্তে 9টা 10টা বাজে বা মাঝে মাঝে দেরি হলে সর্বোচ্চ 11:30 বাজবে। টিউশনিটা আমাদের পিছনের এলাকাতেই। টিউশনি শেষ করে বাসায় ফিরি, তা ফেরার সময় একটা কবরস্থানের সামনে দিয়ে আসতে হয়, কবরস্থানের রোড দিয়ে আসতে হয়। সবসময় ওইখান থেকে আসি, এর আগে কখনো এরকম সমস্যা হয় নাই। আসার সময় হঠাৎ করে প্রায় 3-4 দিন ধরে এটা ফিল হয় যে কেউ আমাকে ফলো করছে, মানে 3-4 দিন ধরে প্রবলেমটা হচ্ছে।
কোথা থেকে ফলো করছে বলতে?
মানে কবরস্থান রোডের যে এরিয়াটা, ঠিক তার আগ মুহূর্ত থেকে শুরু করে কবরস্থানের রোড শেষ
জুড়ে মনে হচ্ছে তোমাকে কোনো কিছু বা কেউ ফলো করছে।
হ্যাঁ, আমাকে কেউ ফলো করছে,
এবং এটা কিছুদিন ধরে হচ্ছিল।
হ্যাঁ,
এর আগে হতো না?
না না, এর আগে হতো না।
ওকে,
এরকম প্রতিদিন আমি নিজেকে নিজে সামাল দিয়ে আসতাম যে না থাক, এটা নিজের ভুল, নিজের মনের ভুল।
শনিরাকড়ার যে এলাকাটার কথা বলছো সেই এলাকাতে কি 10-11টার পর মোটামুটি অনেক মানুষজনের আনাগোনা কমে যায় অনেক?
হ্যাঁ হ্যাঁ, অনেক কমে যায়।
আচ্ছা, অনেকটা কি গ্রামের মতোই হয়ে যায়?
হ্যাঁ, পিছনের সেটটা অনেক গ্রামের মতো।
ওকে, এই জন্য আমি জিজ্ঞেস করছি যে শনিরাকড়া বলতে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে অনেকটা ক্রাউডেড এরিয়ার মতো মনে হয়, যে অনেক সময় রাত 10-11টা 12টা পর্যন্ত অনেক মানুষজন রাস্তা দিয়ে চলাফেরা থাকে, এরকম জায়গা কি পাওয়া আদৌ পসিবল কিনা?
হ্যাঁ, এরকম জায়গা পিছনে আছে।
আচ্ছা, পেছন ভেতরের দিকে?
ভেতরের দিকে। প্রায় 3-4 দিন ধরে এটা ফিল করতেছি, তা আমি নিজের সামাল দিয়ে ফেলছি যে না, এটা হতেই পারে। একদিন সকালবেলা আমি শুনতে পেলাম যে একজন মারা গেছে, সবতে তার ওই কবরস্থানে দাফন করা হয়। সেদিন রাত্রেবেলায় আমার দেরি হয়ে গেছে পড়ানো শেষ করতে করতে, 11টার দিকে যখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, মানে ফলো যে করছে সেটা আমি বুঝতে পারতেছি। হঠাৎ কবরের ভিতরে তাকানোতেই আমি দেখতে পেলাম যে একজন কবরের সামনে বসে কান্না করছে।
রাস্তা থেকে দেখতে পেলাম?
হ্যাঁ, রাস্তা থেকে আমি দেখতে পেলাম যে কবরের ভিতরে কেউ কান্না করছে কবরস্থানের পাশে বসে। তখন ততটা আমি খেয়াল করিনি, পরে আমি তারে জিজ্ঞেস করলাম, এ ছেলে তুমি এখানে কি করো এত রাত্রে?
মানে কি কোন অল্পবয়সী কোন?
হ্যাঁ, অল্পবয়সী, অল্পবয়সী কলেজের স্টুডেন্ট।
আচ্ছা,
কলেজের ড্রেস পরা।
তখন তাকে জিজ্ঞেস করলাম যে এত রাত্রে তুমি কি করো, কালকে সকালে আইসো। প্রথমে কোনো অ্যান্সার দেয় নাই, পরে দ্বিতীয়বার যখন আবার জিজ্ঞেস করলাম তা তখন সে রাগ হয়ে যায়, মানে এমন ভাবে দাঁড়ায় মনে হইলো যেন সে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি, প্রায় 6-7 ফুট লম্বা হবে। আমার দিকে এমন ভাবে তাকায় আছে, তার ফেস বোঝা যায় না অন্ধকারে, কিন্তু তার চোখ দুটো বোঝা যাচ্ছে, চোখ দুটো আগুনের মতো জল জল করছে, প্রচন্ড টকটকে লাল, আমার দিকে তাকায় আছে।
ডাক দেওয়ার পর
যাতে সে মানে মনে হইতেছে যে সে বিরক্ত হয়ে গেছে, আমি তাকে বিরক্ত করেছি। তখন এটা দেখে আমি ভয় পেয়ে যাই এবং দৌড় দিই। দৌড় দেওয়ার পরে যখন বাসায় আসি তখন আমি নিজের সেন্স হারা ফেলি। যখন আমার সেন্স আসে আমার যে চিৎকার দিয়ে সেন্স হারা ফেলি, তো তারপরে আম্মু সবাই আমাকে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পরে আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, আমি সম্পূর্ণ ভুলে গেছি যে আমার কি হয়েছে। পরে হঠাৎ করে আমার পরে আবার মনে হলো যে না, এইসব ঘটনাগুলো ঘটছে, আমি এটার ব্যাখ্যা এখনো খুঁজে পাইনি যে কি কারণে এটা হয়েছে।
আচ্ছা, আমাকে একটা জিনিস তুমি জানাতে পারো যে যেই দিন লোকটা মারা গেছে তুমি বললা ওই দিন রাতেই তো দেখেছো, লোকটাকে তুমি দেখেছো, মানে মৃত ব্যক্তিটাকে কি দেখেছো?
না, মৃত ব্যক্তিটাকে এর আগে কোনোদিন পরিচিত ছিল, কিন্তু আমার পরিচিত ছিল যে এটা হচ্ছে কি আমাদের প্রতিবেশী একজন, তার বাবা মারা গেছে, যার বাবা সে হচ্ছে কি আমার ভাইয়ের ফ্রেন্ড। সেই সুবাদে আমি চিনতাম, কিন্তু তাকে কখনো আমার দেখার সৌভাগ্য হয়নি।
এবং এটা নিশ্চয়ই ওই পরিবারের কোনো মানুষজন ছিল না যে রাতের বেলা গিয়েছে?
না না, এটা আমি শিওর।
এটা কি ওই কবরটার এখানেই বসে কাঁদছো যেই কবরটাতে ওনাকে কবর?
হ্যাঁ হ্যাঁ, সেই কবরটাতে। কিন্তু কবরস্থান দেখলে তো বোঝা যায় না এটা সদ্য কবর দেওয়া বা এটা অনেক পুরনো,
অনেক পুরনো,
এটা একদম সদ্য কবর দেওয়া, পলিথিন দিয়ে কাঁচানো।
আসলে প্রকৃতির কিছু রহস্য আছে, যেই রহস্যগুলো প্রকৃতি চায় না কখনো সবার সামনে উন্মুক্ত হয়ে যাক, এটা রহস্য রহস্যই থাকতে চায়। আসলে না হলে কেনই বা এমন হবে যে যেদিন কবরটা দেয়া হয়েছে এবং ওই দিনই কাউকে কানতে দেখা যাবে এবং সেটা কোনো মানুষ হবে না, এবং এমন ভাবে বিরক্ত ভাবেই বা তাকাবে কেন? এটা যেরকম চলে সেরকমই চলতে দেওয়া উচিত, আসলে এখানে ইন্টারফেয়ার করতে গেলেই ঝামেলা হয়ে যাবে। সো এটা ছিল তোমার প্রথম এক্সপিরিয়েন্স এই ধরনের প্যারানরমাল ঘটনাগুলো নিয়ে।
জি জি।
ওকে, এরপরে কি তুমি নিশ্চয়ই বলেছো যে টিউশনি করাতে যাও, সো ওই রাস্তা দিয়ে নিশ্চয়ই তো তোমার যাতায়াত করতে হয়?
না, আমি তারপরে টিউশনি ছেড়ে দিয়েছি।
ছেড়ে দিয়েছো?
একদম ছেড়ে দিয়েছি।
ও রাতের বেলা আর ওই
রাতের বেলা আমি আর ওই রোড দিয়ে যাই না।
ওকে, সো এরপরেও যদি কন্টিনিউ চলতে থাকতো তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম যে আসলে আদৌ অন্য ধরনের কোনো কিছু ঘটে কিনা। সো আই থিঙ্ক তোমার ডিসিশনটা অনেক ভালো ছিল। এরপরে আরো একটা ঘটনা আছে যেটা আমি আগেই কিছুটা শুনেছি ডটমের কাছে। সো ওই ঘটনাটা কি ছিল? রামপুরার একটা কোনো বাসার ঘটনা।
হ্যাঁ,
সো ওই ঘটনাটা আমরা একটু ডিটেইলসে শুনি, কি ছিল ওটা?
মানে এই ঘটনাটা ঘটেছে আমার বাবার সাথে, সাথে আমিও ছিলাম। তো আমার বাবা আমার বড় মামার বাড়িতে দেখাশোনা করে, বড় মামা মানে তার ছেলে মেয়েদের লেখাপড়ার সুবাদে চট্টগ্রামে থাকে, প্রবলেম যাতে না হয় সেজন্য চট্টগ্রামেই থাকে ফ্যামিলি নিয়ে। তাই এখানে তার বাড়ি আছে রামপুরাতে, প্রায় অনেক দিন হয়ে গেছে সে বাড়ির, কিন্তু বাড়ি তো খালি পড়ে থাকে, তো সেজন্য আমার বাবা সেটা দেখাশোনা করে আর কি।
আচ্ছা,
প্রায় 1.5-2 মাস ধরে একা একা থাকতে প্রচন্ড ভয় পায়। একদিন আমার আম্মুকে বলে, আমি এখানে ভয় পাইতেছি, তোমার ভাইজানকে বলো যে আমি যেন এখান থেকে চলে যাই, আমার একা একা থাকতে ভালো লাগতেছে না। আমার আম্মু বলতেছে যে তুমি যেহেতু একা থাকতেছো তো এটা বলার দরকার আছে, দিদারে পাঠিয়ে দি, আমার আমার কথা বলছে আর কি। তা বলছে ঠিক আছে, তাহলে যদি একজন সঙ্গী পাওয়া যায়। তাই সে উদ্দেশ্যে আমার আম্মু বলছে যে তোর তো ছুটি, তুই চলে যা। পরে আমি চলে এলাম প্রায় 1 মাসের উদ্দেশ্যে, যে আমি 1 মাস এখানে থাকবো।
এর আগে আপনার বাবা কতদিন ধরে থাকছে ওই বাসায়?
প্রায় 2-3 মাস মতো। ওখানে রাত্রেবেলা নূপুরের আওয়াজ পেতাম প্রায়, কিন্তু বুঝতে পারতাম না যে এটা কোথায়, মনে করছি যে না এটা বাইরে থেকে হতেই পারে, অন্য জনের বাসা থেকে হতেই পারে। পরে তখন এই বিষয়টা নিয়ে একটু ঘাবড়া যাওয়াতে আমি বাবারে বলি যে আমি আলাদা রুমে শুব, অন্য রুমে ঘুমাইতে গেছি। তাই সেখানে ঘুমানোর পর মানে ঠিক রাত 2-2.5টার মধ্যে প্রথম দিন শুধু নূপুরের আওয়াজ পাইছি, তার পরের দিন আমি দেখতেছি খাটের কড়কড় আওয়াজ হয়।
তুমি কি তখন একাই শুয়েছিলে তোমার রুমে?
হ্যাঁ, আমার রুমে একা ছিলাম, আব্বুর রুমে আব্বু ঘুমাইতেছিল। কড়কড় শব্দ হচ্ছে, প্রচন্ড
শব্দ হচ্ছে
খাটের, খাট নড়াচড়া করলে আর কি, যে কাঠের যে ঘুন ধরা আওয়াজ যেটা বলে, সে কড়কড় আওয়াজ হচ্ছে। তা তখন আমি মোবাইলের লাইট জ্বালাইয়া আমি গেছি যে কি হইলো, হইতে পারে আব্বু অসুস্থ হইতে পারে বা পড়ে গেছে হয়তো বা। তো যখন আব্বুর রুমে গেলাম দেখতেছি আব্বু কাঁপতেছে, খাটের উপর কাঁপতেছে। তারপরে আব্বুরে যখন গায়ে হাত দিলাম আর কি, বললাম যে কি হয়েছে, সে বলতেছে না আমার কিছু হয় নাই, তোর কিছু হয় নাই তো, এটা নিয়ে আব্বু নাকি কয়েকদিন ঘাবড়ে ছিল।
তুমি ভয় পেয়ে তোমার আব্বুর কাছে চলে গেছিলা,
ভয় পেয়ে
গিয়ে কি দেখলা?
যে আব্বু কাঁপতেছে।
আচ্ছা,
তখন আমি আব্বুরে বললাম যে না আমার কিছু হয় নাই, তুমি এইভাবে কাঁপতেছিলে কেন? কয় না কিছু হয় নাই। তা প্রথম দিন আমার তেমন কিছু বলে নাই যাতে আমি ভয় না পাইয়া যাই। পরের দিন ঠিক সেম ঘটনা, খাটের আওয়াজ হইতেছে, ই হইতেছে। তা দেখলাম যে আমাদের স্টোর রুম যেটা বলে যে পুরনো জিনিসপাতি থাকে, সেখানে একটা খাটও ছিল, বড় খাট ছিল, পুরনো মাল খুব কমই ছিল আর কি। তো ওই খাটটা কাঁপতেছে, প্লাস ওইটা দেখার পর আমি আব্বুর রুমে যাই আব্বুকে ডাক দেওয়ার জন্য।
বুঝলাম না, খাটটা ওই স্টোর রুমে তুমি তখন কি করছিলে?
আওয়াজ হচ্ছিল তো, সেজন্য আওয়াজ অনুসরণ করে আমি গেছিলাম দেখার জন্য। তা ওইখানে যাওয়ার পর দেখেছি খাটটা কাঁপতেছে শুধু শুধু, কেউ নাই খাটের উপরে, শুধু শুধু কাঁপার তো কোনো কারণ নাই। তারপর আব্বুকে ডাকতে গেলাম, আব্বুরে ডাইকে যখন আসছি তখন দেখি যে খাটটা যেভাবে নর্মালি শোয়ানো দেখছি সেটা উপর করে দাঁড়া করানো অবস্থায় আছে।
ওইটা কি মানে বিছানাপত্র এরকম পাতা ছিল?
না না না, কোনো বিছানাপত্র, জাস্ট খাটটা ছিল, পাটা তোটার বিছানো আর কি, তোষক টোষক বিছানো ছিল না।
কেউ মনে একদম আলগি দিয়ে ওটাকে
দাঁড় করে রেখে দিছে খারাপ অবস্থায়। সেটা দেখে আমিও ভয় পেয়ে যাই, তখন আব্বু বুঝতে পারে যে আমি প্রচন্ড ভয় পাইছি। তারপর যখন আমি বাড়িতে আসি আমি বড় মারে বলছি যে
খাটটা কি তোমরা ওভাবেই রেখে দাও নাকি তোমরা?
না, আমরা আর খাটটা ছুঁয়ও না, ওই যেভাবে ছিল গেটটা লক করে দিয়ে আমরা চলে আসি। চলে এসে সেদিন রাত্রে ঘুমাই না আমরা দুজনে, একজনও ঘুমাই না। পরের দিন সকালবেলায় আমরা ওখান থেকে চলে আসি। চলে এসে আমার বড় মামাকে জানাই যে বড় মামা এই অবস্থা, এখানে আমরা থাকতে পারবো না, আমরা প্রচন্ড ভয় পাইছি। তো বড় মামা বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমরা যেভাবে আসো বাসায় থাকো, তালা টালা মেরে আসছো তো? হ্যাঁ, তালা টালা মেরে আসছি। পরে ওইখান থেকে চলে আসছি। তারপর কয়েকদিন পরে একজন কর্মচারী রাখছে বাড়িটা দেখাশোনা করার জন্য বেতনভুক্ত। তার কয়েকদিন পর সেও কমপ্লেন করছে যে সেও ভয় পাচ্ছে, এক মাসও হয়নি, 15-20 দিনের মতো হয়েছে, সে কমপ্লেন করছে। তা ঠিক তার কয়েকদিনের মধ্যে বড় মামাও আসছে, আইসা বলছে কি হয়েছে? কয়েকদিন যে এই অবস্থা, প্রচন্ড ভয় পাই, প্রচন্ড আওয়াজ হয়। কয়েক এত রাত্রে তো আওয়াজ হওয়ার কোনো কথা না। আমার আব্বু বলছে যে না এরকম হয়। ওই সেই লোকটা বলতেছে, কর্মচারী বলতেছে যে আমি উপরে ঘুমাইতে পারিনি, আমি 2-3 দিন এসে এই দারোয়ানের সাথে ঘুমাইছি এই ভয়ের কারণে।
ভয়ের কারণে?
হ্যাঁ। পরে
কি ধরনের ভয় পেত মানে তোমরা যে ধরনের?
আমরা যে ধরনের ভয় পাইছি, হ্যাঁ, এই টাইপেরই। সেও নাকি এরকম খাটের আওয়াজ, কিসের শো শো শব্দ, এ নিয়ে প্রচন্ড ঘাবড়ে যাই। পরে বড় মা বলে যে না কিছু একটা তো করতে হবে। পরে হুজুর টুজুর এসা মিলাদ পড়ানো হয়, তারপর কোরআন তলাওয়াত করা হয়। করার পরে এখন আপাতত আমরা কেউ থাকি না, বড় মামাও চলে আসছে, বড় মামা একা থাকে ওই বাড়িতে। তারপরে বড় মামারে যখন জিজ্ঞাসা করে বলতেছে যে না এখন তেমন কোনো প্রবলেম হয় না।
ওকে, আর ক্যারটেকার তো নাই বর্তমানে? সো আসলে দেখুন যে কত কিছুই ঘটে। আমরা গত এপিসোডটা যে ধারণ করেছিলাম সেটা ছিল বনশ্রী এলাকায় ঢাকার, এবং অনেকেই প্রশ্ন করেছে বনশ্রী এলাকায় এই ধরনের ঘটনা, এরকম বাড়ি কি আদৌ আছে? আসলে ঢাকা শহরের অনেক জায়গায় অনেক বাড়ি আছে যেটা আমরাও এখনো পর্যন্ত জানি না যে এইগুলার পেছনে কিছু কিছু ঘটনা আছে। এবং আজকে তার একটা জ্বলন্ত প্রমাণ পেলেন যে তারা নিজেরাই সাক্ষী ছিল ওই বাসাটার। সো আসলে আছে অনেক বাসায় এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু কিছু ঘটনা তো অবশ্যই আছে। আমি একটা ঘটনা জানি যে উত্তরার একটা বাসায় একটা ঘটনা আছে, এবং তাদেরকে নাকি প্রায় 26 দিন ওই বাসায় কোনো একটা ঘটনায় আটকে থাকতে হয়েছে, এই ধরনের প্যারানর্মাল ঘটনায়। সো আমার সাথে তার যোগাযোগ হয়েছে এবং সে কথা দিয়েছে আমাকে যে ডরে এসে তার ঘটনাগুলো শেয়ার করবে। সো সামহো কোনো একটা কারণে সে এখনো পর্যন্ত যোগ দিতে পারছে না, এবং আই হোপ যে খুব দ্রুত সে তার ঝামেলাটা কাটিয়ে উঠে আমাদের সাথে ডরের কোনো একটা জার্নিতে জয়েন করবে এবং আমরা তার উত্তরার ওই বাসার ঘটনাটা জানতে পারব। তো যাই হোক, এটা হচ্ছে তোমার দ্বিতীয় ঘটনা। আর কোন ঘটনা আছে যে শেয়ার করতে চাও তুমি আমাদের সাথে?
হ্যাঁ, আমার আরো একটা ঘটনা আছে,
সেটা আমরা ঘটনা শুনি।
হ্যাঁ, সেটা হচ্ছে আমার চাচাকে নিয়ে। সে আমার চাচা একটু কবিরাজি টাইপের ছিল, কারো ঘরে জিন ভূত ঢুকলে আর কি, জিন পড়ি এই টাইপের কিছু,
মানে তাড়ানোর
উপরই কোনো, হ্যাঁ, ওইটা তাড়ানোর
যে বিষয়টা ছিল।
জি জি,
করতো।
হ্যাঁ, ওকে। তার সাগরিত ছিল একজন, এত রাত্রে তো আর সাগরিতকে নিয়ে যাওয়া যায় না। তার ঠিক রাত্রে 3টার দিকে ডাক আসছে যে চাচারে যাইতে হবে একজনের ছাড়া দেওয়ার জন্য। সেজন্য সে আমার চাচি বাড়ির সবাইকে বন্ধক দিয়ে যায়, কিন্তু ভুলবশত
দিয়ে যায় বলতে
মানে বন্ধ দিয়ে যায় আর কি, যে সেফ করার জন্য।
কাজগুলো যখন উনি করতে যায় তাতে যাওয়ার আগে উনার যে ফ্যামিলি মেম্বার আছে ওনাদেরকে উনি একটা সেফটির মধ্যে রেখে যায়।
হ্যাঁ, সেফটি দিয়ে
ভাবে কিছু একটা করে যায়,
তারা সেফ থাকতে পারে। কিন্তু সেই দিন ভুলবশত বা তাড়াহুড়ার কারণে তার বড় ছেলেকে সেফ দিতে পারে না, অথবা ভুলে যায়। পরে যখন যায়, তা যাওয়ার পরে সে ওইখানে যে ঝাড়ফুঁকের মাধ্যমে সেটা ছাড়ানোর পর যখন বাসার উদ্দেশ্যে রওনা দেয়, যাওয়ার উদ্দেশ্যে একটা সিন দেখে যেটা হলো মাঠের মধ্যে একটি ছাগলের বাচ্চা তরপাইতেছে। তা মাঠের মধ্যে তো ছাগলের বাচ্চা তো থাকার কথা না, এত রাত্রে গ্রামের মধ্যে মানুষই থাকে না, সেখানে ছাগলের বাচ্চা থাকার তো প্রশ্ন আসে না, কারণ এত রাত্রে তো আর ছাগল বাইরে থাকবে না, কারণ সন্ধ্যার আগে সবাই গোয়ালে নিয়ে যায়। তারপর সেখানে যায় ছাড়ফুকের মাধ্যমে, সেখান থেকে ইয়েকে ছাড়ায় নিয়ে আসে, সে ছাড়ায় দেয় কিন্তু তাকে কোথাও আটকায় রাখে না। উনি যখন আসছিল মাঝ রাস্তায় এসে তার আবার ফোন আসছে যে ওই রোগীর বাসা থেকে যে এই প্রবলেমটা আবার দেখা দিছে। সে নর্মালি আসছে, আসার পর সেটারে ভালোভাবে কমপ্লিট কইরা যখন সে রিটার্ন বাসায় যাবে, তেমন অবস্থায় সে ফিল করতেছে যে না কোনো কিছু তারে ক্ষতি করার চেষ্টা করছে, তাকে ফলো করছে এবং ক্ষতি করার চেষ্টা করতেছে, কিন্তু তার শরীর বন্ধ থাকার কারণে তাকে ক্ষতি করতে পারতেছে না। তারপরে যখন বাসায় যায় যে দেখে যে তার ওয়াইফ অজ্ঞান অবস্থায় এবং তার বড় ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
কয়টার দিকে তখন
তিনটা চারটা ওইখান থেকে আস্তে আস্তে চারটা বেজে গেছে, তখন তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তার ওয়াইফকে জ্ঞান ট্যান হুঁশ করানোর পর যখন তার খোঁজানো হয়, খোঁজাখুঁজি করা হয়, তখন খোঁজাখুঁজি করার পর দেখে যে তাদেরই একটি মাঠে খেতে সেখানে তার ছেলেকে উল্টো অবস্থায় গেড়ে রাখা হয়েছে, তার পা দুটো উপরে ঝুলছে, মানে উপরে অবস্থা হয়েছে, মাথাটা নিচে পা উপরে। সে ওইখানে দেখা সে নিস্তব্ধ হয়ে যায়, পাথরের মতো হয়ে যায়,
পাথরের মতো হয়ে যাওয়া,
কারণ
তার সন্তান যদি এরকম অবস্থা হয়ে থাকে এটা ডেফিনেটলি। তারপর মানে কিভাবে নিয়ে গেল ওনার সন্তানকে ওখানে, কারণ ওনার সন্তান তো ওনার স্ত্রীর সাথে ঘুমিয়েছিল।
হ্যাঁ, সেটা যখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো তখন সে প্রথমে বলছে যে না তার কিছু মানে হুশ টুশ ছিল না, তা হঠাৎ সে নাকি ঘুমের মধ্যে একটা আওয়াজ পায়, সে আওয়াজটা পাকঘর থেকে আসে, রান্নাঘর থেকে। তা সেখান থেকে যখন সে রান্নাঘরে যায় যখন দেখে যে না কিছু হয় নাই, তা যখন বাসায় মানে তার ছেলের কাছে যখন আবার ফেরত আসছে তখন দেখে যে তার ছেলে হাওয়ায় ভেসে আসছে, মানে কোনো কিছু তার হাওয়ায় উঠায় রাখছে, তা উঠায় রাখছে। যখন সে ওইখান থেকে ভয় পেয়ে যায় তখন তার ছেলের পা ধরে, মানে ধরে নামাইতে চেষ্টা করে, তখন তাকে একটা ঝটকা দেয়, একটা গরম হাওয়া তাকে একটা ঝটকা দেয়। সে ঝটকার কারণে সে খাটের এক কোনায় বাড়ি খায়, মাথার পিছনে বাড়ি খায়, বাড়ি খেয়ে সেন্সলেস হয়ে যায়। আর তারপরে সে আর কিছু বলতে পারে না, বলে যে তারপরে কি হয়েছে সেটা আমি আর জানি না।
এই ঘটনার পরে মানে উনি কি আরো এই কবিরাজি বা এইগুলো চালিয়ে
গেছে? তার এই ছেলের মৃত্যুর কারণে সে এতটাই শক্ত হয়ে যায় সে আর এই কবিরাজি এটা
কতদিন আগে ঘটে গেছে এটা? আজ থেকে
এটা প্রায় 15 বছর আগে।
15 বছর কোন এলাকায়?
বরিশালে, আমার গ্রামের বাড়িতে।
আপনার গ্রামের বাড়িতে ঘটেছে?
জি।
সো উনি হচ্ছে আপনার আপন চাচা?
জি, আমার আপন চাচা।
সো আসলে কিছু বলার নাই, মানে এরকম আনফরচুনেট ঘটনা ঘটে থাকে। মানে আমি শুনেছি আরো কয়েকটা জায়গা থেকে শুনেছি যারা এই ধরনের কবিরাজি বা এগুলো করে তাদের সবসময় একটা সেফটি নিয়ে চলতে হয়। ডরেও অনেকজন এসেছে যারা এই ধরনের কবিরাজি করে থাকতো, তাদের অনেক সেফটি নিয়ে চলতে হয়েছে, বিভিন্ন সময় তাদেরকে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে এবং করা হয়ে থাকে। সো এটা হয়তো বা স্বাভাবিক, কারণ ওনারা যাদেরকে বাঁচাতে যায় নিশ্চয়ই ওনাদের সেই তার রোগীদেরকে বাঁচাতে গিয়ে অন্য যেই নেগেটিভ জিনিসগুলো আছে, যে অশরীরী যে বা যেই ধরনের ক্ষতিকর শক্তিগুলো আছে, ওগুলার বিরুদ্ধে তাকে লড়তে হয় এবং সেগুলার মাশুল হয়তো এভাবে দিতে হয়েছে। তো যাই হোক আলাউদ্দিন, এই ছিল তোমার ঘটনা যেগুলো তুমি আমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলে।
জি,
অনেক ধন্যবাদ আলাউদ্দিন তোমাকে।
জি, আপনাদেরকেও ধন্যবাদ।
ছোট্ট একটা বিরতি নেবার সময় হল। কিবরিয়া আছে আপনার সঙ্গে, সুমন আছে এবং শান্ত আছে অন দ্য স্পট থেকে, সাউন্ডে রয়েছে লোবান। আমরা তিনজন বন্ধুকে সাথে করে এবারে ডটটি ধারণ করেছি হাজারীবাগের কসমহল এলাকায়। নজরুল, আলাউদ্দিন এবং সজীব। গভীর রাত, ঠিক রাত একটায় আরো একবার আপনাকে স্বাগত জানাবো ডরে। বলে দেব ডরের রেসিপি, যারা সত্যি সত্যি ডরকে উপভোগ করতে চান তারা এই রেসিপি মেনে ডর শুনবেন। ফিরছি ঠিক রাত একটায়।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
কানে হেডফোন লাগিয়ে ডর শুনছেন আপনি। আর যে কিবরিয়ার ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, শুনশানে নিরবতায় ডরকে আরো একটু আপন করে পেতে, আরো একটু কাছাকাছি অনুভব করে পেতে তিনটি জিনিস মাথায় রাখুন। একলা ঘর, ঘুটঘুটে অন্ধকার, চারপাশে খুব কাছাকাছি কেউ নেই কোথাও, জানালাটা হালকা করে খোলা রাখুন। নিশ্চুপ, একেবারে নিস্তব্ধ এরকম একটি অবস্থায় রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, তারপর শুনতে থাকুন ডর। দেখুন, ডর মানে আমরা যে বলি ভয়, সেটা পান কিনা। ফিরছে আবার মূল গল্পে। ডর,
ডর চলছে এবং ঘটনা তো আমরা শুনছি। এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে গত বেশ কিছু এপিসোডে অনেকে বলতে চেয়েছেন আমাদেরকে যে আমরা আরো ভয় পেতে চাই, আরো বেশি বেশি ভয়ঙ্কর ঘটনা শুনতে চাই। এর আগেও বলেছি, এখনো বলি যে ঘটনা যদি আমরা আপনাদেরকে ভয় পাওয়ানোর জন্য, আমরা আসলে এখানে উদ্দেশ্যটা এরকম না আপনাদেরকে ভয় পাইয়েই ছাড়বো, আমরা শুধু একটা উদ্দেশ্য নিয়ে বসি, এই ধরনের ঘটনাগুলো যাদের সাথে ঘটেছে এবং ওই মুহূর্তে তাদের কি ধরনের এক্সপিরিয়েন্স এর মধ্য দিয়ে গেছে, কিংবা যাদের সাথে ঘটেছে তারা কি ধরনের এক্সপিরিয়েন্স এর মধ্য দিয়ে গেছে এবং বর্তমানে তাদের পরিস্থিতি কি, এই বিষয়গুলোই আমরা তুলে ধরার চেষ্টা করি। এবার ঘটনা কার কাছে কতটুকু ভয়ঙ্কর মনে হবে এটা প্রত্যেকটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, এবং এক একটা মানুষের ভয়ের ভয় পাওয়ার লেভেল কিন্তু এক এক রকম। কেউ, কোনো মানুষ আছে যে খুব অল্প কিছুতেই ভয় পেয়ে যায়, আবার কোনো মানুষ আছে যে অনেক ভয়ঙ্কর কিছু যদি তার সাথে ঘটে তাহলেও সে ভয় পায় না। সো এটা হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে, আমার যেটা বিশ্বাস। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু প্রত্যেকটা মানুষের এক্সপিরিয়েন্স গুলো, সত্যি এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সামনে তুলে ধরা। জোর করে ভয় পাওয়ানোর কোন উদ্দেশ্য আমাদের নেই। যেদিন এই উদ্দেশ্য নিয়ে আমরা বসবো সেদিন হয়তো নতুন কোন স্ক্রিপ্ট বানিয়ে বানিয়ে নিয়ে বসতে হবে যাতে আপনাদেরকে জোর করে ভয় পাওয়ানো যায়। তো যাই হোক, এই কথার দিকে আর না বাড়াই আমরা এবার মূল ঘটনার দিকে যাই। একজন অতিথি আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে এবং তার কিছু ঘটনা রয়েছে যেটা পুরো ডর টিমের সাথে সে শেয়ার করতে চায়। সো প্রথমে তার পরিচয়টা একবার আমরা জানছি।
আমি সজীব আহমেদ, কুমিল্লা থেকে এসেছি আর আমি ধানমন্ডিতে থাকি, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংলিশ অনার্স করছি।
ওকে, সজীব, আমরা ডর টিমের কাছে শুনেছি যে মোটামুটি তোমার কাছে বেশ কিছু ঘটনা আছে যেগুলো তুমি শেয়ার করতে চাও আমাদের সাথে। তো আমরা সেই ঘটনায় যাওয়ার আগে মানে তোমার কাছ থেকে জানতে চাই যে যেই স্পটে আমরা রয়েছি এটা কি আসলেই ভয়ঙ্কর মনে হয় তোমার কাছে?
একদম মন থেকে বলছি, আমার কিন্তু অনেকটাই আসলে এরকম সিচুয়েশন অনেকটা কাপাকাপির মতো। আর আশেপাশে যে পরিবেশ, এই পরিবেশ আসলে যে কেউ ভয় না পেয়ে কোনো উপায় নেই।
ডর টিম এখানে এসছে। তো যাই হোক, ঘটনার দিকে চাই, কোন ঘটনাগুলো শেয়ার করতে চাও?
হ্যাঁ, আমি আসলে আজকে একটু ডিফারেন্ট টাইপের ঘটনা শেয়ার করতে চাচ্ছি। ফার্স্টলি আমি আসলে ইউএস এর কিছু ঘটনা শেয়ার করতে চাচ্ছি যেগুলা আসলে আমার মামার সাথে অথবা মামার ফ্রেন্ড এর সাথে ঘটেছে।
আচ্ছা, তোমার আপন মামার সাথে?
আপন মামা, উনি ইউএসএ তে থাকেন।
উনি বর্তমানে দেশে আছেন?
উনি কিছুদিন আগে এসেছিলেন, পর উনি আমার সাথে এগুলো শেয়ার করেছেন। উনি এখানে আসতো, আমি ওনাকে বলছি যে আপনি আসেন ডর টিমের সাথে, আপনাকে একটা স্পটে নিয়ে যায়, আপনি ওইখানে আপনার ঘটনাগুলো শেয়ার করেন। তো উনি বলতেছে যে আসলে আমার তো তেমন সময় নেই, অল্প দিনের জন্য উনি দেশে আসছে, সো উনি ইউএসএ তে চলে গেছে আর কি। তো সময় পেলে নেক্সট টাইম আসলে হয়তো বা
ঘটনাটা হচ্ছে
একটা বাড়িকে কেন্দ্র করে। ওই বাড়িটা হচ্ছে নিউ জার্সির আটলান্টিক সিটির পালারমো ভিলেজের।
আচ্ছা,
আটলান্টিক সিটি থেকে আপনার পালারমো ভিলেজ হচ্ছে 20-25 মিনিটের ড্রাইভিং রাস্তা আর কি। মোটামুটি ভালো দূরত্ব আর কি। ওই হাউসটার পাশে হচ্ছে আমার মামার যে বাসাটা, যে হাউসটা শেয়ার করবো অলরেডি আমি আপনাকে হাউসটা দেখিয়েছি।
আমি সজীব আমাকে ছবিটা দেখিয়েছে এবং এই যে বাসাটার ঘটনাটা বলতে যাচ্ছে সজীব, ওই বাসাটার ছবি ফেসবুকে দিব, আপনি আমার পেজে ছবিটা পেয়ে যাবেন। ঠিকানাটা একটু বলে দিচ্ছি, ডাব্লিউ 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 www.facebook.com/rjsuman এখানে, তবে পুরোপুরি ছবিটা আমি দিব না, একটু ব্লার করে দিব যাতে পুরোপুরি ভাষাটা কেউ চিনতে না পারে। সো আই হোপ যে আপনি যদি ফেসবুক পেজ ভিজিট করেন ছবিটা পেয়ে যাবেন।
ঘটনা হচ্ছে যে বাড়িটা 1910 সালে বিল্ড করা হয়, তো যখন বিল্ড করা হয় আশেপাশে খুব কম সংখ্যক বাড়ি ছিল, মানে অনেক দূরে দূরে একটা একটা দুইটা এরকম বাড়ি ছিল। যে ওই বাসাটা বিল্ড করে ওর একটা ছেলে একটা মেয়ে ছিল। মানে আনফরচুনেটলি আপনার মেয়েটা খেলার সময়, মেয়েটার বয়স হচ্ছে আপনার অ্যারাউন্ড 10 ইয়ার, ছেলেটার বয়স হচ্ছে অ্যারাউন্ড 4 ইয়ার, তো আনফরচুনেটলি ওই মেয়েটা বাচ্চাটাকে হিট করে, খেলাধুলার সময় আপনার দুষ্টুমির সময় মাথার মধ্যে হিট করে ফেলে আর কি। মানে কি কনফিউশন একটা ব্যাপার থাকে, কারণ অনেক আগের তো,
বাট ছোট এজের বাচ্চা,
ছোট এজের আর কি বাচ্চা, ছেলেটা অন দ্য স্পটে আপনার মারা যায়। ডাক্তারের কাছে নেওয়ার আগে উনি ওইখানেই মারা যায়, বাচ্চাটা মারা যায়। ঠিক আছে, একটা বাচ্চা ভুল করে মেরে ফেলছে, স্বাভাবিক একটা বিষয় হইতেই পারে এরকম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে বাচ্চাটা মারা যাওয়ার কিছুদিন পর ওই বাসাতে অদ্ভুত কিছু সাউন্ড হয়, তারপর ড্রয়িং রুম এর ডাইনিং রুম এর খাবার কাপড় চোপড় এগুলো আপনার উলুট পালট হয়ে যায়। তারপর সবচেয়ে যে টেরিফিক যে বিষয়টা, ওই মেয়েটার ওপর বারে বারে আঘাত করতেছে,
তার বোনের
বোনের ওপর বিভিন্ন ভাবে, ওর গলা চিপে ধরে রাখে রাত্রে, মেয়েটা চিল্লায় উঠে ঘুম থেকে। ওইটা কি জিনিস তখন তো আর আপনার আসলে বোঝা যাচ্ছিল না যে এটা কি আঘাত করতেছে।
মেয়েটার শরীরে কি আঘাতের চিহ্ন
পাওয়া যাচ্ছে, মানে স্পষ্ট যা বাবা মা আছে ওরা বুঝতে পারতেছে যে এখানে একটা সামথিং ইজ রং। তো ওরা হয়তো কিছুটা ইন্ডিকেট করতে পারছে যে হয়তো বা এখানে যেহেতু একটা মারা গেছে, দুর্ঘটনা ঘটেছে, ওইটা থেকে আপনার এখানে বিষয়টা হচ্ছে। ওরা দেখা যাচ্ছে যে এখানে থাকাটা ওদের জন্য একদম ইম্পসিবল, দ্যাটস ওয়াই ওরা ওই বাসাটা ওইখান থেকে ছেড়ে ওই বাচ্চাটাকে নিয়ে ওরা নিউ ইয়র্কে চলে যায়। চলে যায় তো বাসাটা তো এইভাবে পড়ে থাকবে না, আস্তে আস্তে কালক্রমে ওইখানে অনেক লোক আসছে থাকার জন্য। আসার পর দেখা যাচ্ছে অনেকের এরকম প্রবলেম করে, অনেকে বলতে যারা আসছে সবার এরকম প্রবলেম হয়েছে। দেখা যাচ্ছে যে একটা বাচ্চা সমস্যা হচ্ছে, একটা বাচ্চা আপনার প্যারালাইজড হয়ে যাচ্ছে, বা
মানে এই বাসাতে যারা এসছে যাদের ওদের মধ্যে থেকে কোনো বাচ্চা থেকে থাকলে বাচ্চাদের
শুধু বাচ্চাদের, কিন্তু ঘটনাগুলো আপনার যারা মুরব্বী আছে বা যারা বয়স্ক
আছে
অ্যাডাল্ট, ওরা জানতে পারে বা বুঝতে পারে, টের পায়, কিন্তু অ্যাটাক করে আপনার বাচ্চাদের উপর।
ওকে, আমি একটু ক্লিয়ার করি সজীব, মানে বিষয়টা হচ্ছে এরকম যে ওখানে যে বাচ্চারা আছে বাচ্চাদের উপর সরাসরি অ্যাটাক
করে,
বাট যারা অ্যাডাল্ট পারসন রয়েছে অ্যাক্টিভিটিস গুলো
বুঝতে পারে,
যে যেমন কেউ হাঁটছে কিংবা কান্নার শব্দ হচ্ছে, এই ধরনের বিষয়গুলো আন্দাজ করতে পারে, কিন্তু তাদের উপর সরাসরি কোনো এফেক্ট বা আঘাত করা হয় না।
এরকমই বিষয়টা আসলে, এরকম করতে করতে অনেকগুলো ফ্যামিলি আসে, ফ্যামিলি চলে যায় এখান থেকে, একটা দুর্ঘটনা নিয়ে এখান থেকে ওরা চলে যায় এবং চলে যেতে হয়। তো লাস্ট যে ঘটনাটা ঘটে এটা হচ্ছে 2001 সালের ঘটনা। ওই বাসার পাশের বাসায় হচ্ছে আমার মামার বাসা, 1999 সালে ওই বাসাটা কিনি। তো ওই পাশের বাসাটা আরো সুন্দর, টেরিফিক যে বাসাটা, ওই বাসাটা মামার এক ফ্রেন্ড রহিম আঙ্কেল আটলান্টিক সিটিতে থাকতেন, উনি ওর বাচ্চা কাচ্চা নিয়ে আপনার এখানে চলে আসবে, মামার পাশে চলে আসবে, কারণ একসাথে বিজনেস করে, এর জন্য ওরা এখানে মুভ করে। মুভ করে ওই বাসাটা আনফরচুনেটলি ওদের পছন্দ হয়ে যায়, পছন্দ হওয়ার পর উনি বাসাটা নেয়, কিন্তু কিনে নেয় হচ্ছে এখানে একটা মতের বিষয় হচ্ছে যে বাসাটার ভ্যালু হচ্ছে আপনার $4-5 লাখ, ওই বাসাটা উনি মাত্র $1,30,000 দিয়ে কিনে নেয়। যারা বাসাটা লিভ করবে, যারা বলতে একটা বৃদ্ধ মহিলা ছিল শেষ পর্যন্ত, যে ফ্যামিলি বলতে উনি সিঙ্গেল ছিলেন, তো উনিও খুব ভয় টয় পেয়ে ওই বাসাটা ছেড়ে দেয়, এর জন্য উনি অল্প টাকায় বাসাটা ছেড়ে দেয়। উনি যখন বাসাতে উঠে, উঠার পর কিছুদিন একটু স্বাভাবিক ছিল, কিছুদিন পর হঠাৎ করে ওনার তিনটা ছেলে ছিলেন, যে ছোট ছেলেটা ওই ছেলেটার উপর অ্যাটাক করে। ওই আগে যে জিনিসগুলো ঘটে আসছে আগে থেকে,
যে রহিম আঙ্কেল আছে ওনার
ছোট ছেলেটার উপর অ্যাটাক করে, ওই ছেলেটার আপনার মুখ দিয়ে আপনার নাক দিয়ে একদম রক্ত বেরোচ্ছে, এরকম সিচুয়েশন আর কি। বাচ্চাটাকে আপনার নিয়ে যায় হসপিটালে, ডাক্তার দেখানো হয়, তো ডাক্তার বলতেছে যে না এখানে তো ওর কোনো প্রবলেম নেই, কোন রোগ নেই, কোনো কিছু প্রবলেম নেই, বাচ্চা খুব সুন্দর। বাচ্চাটা আসলে খুব ছিল, ব্লিডিংটা কেন হচ্ছে এটা ডাক্তার, আমেরিকার মতো যে দেশ, ওই দেশের ডাক্তার আপনার
কোন আঘাতের চিহ্ন
পাচ্ছে না বা কোনো আপনার বুঝতে পারতেছে না যে বিষয়টা কি। তো ওরা বাসায় আপনার ফার্স্ট এড হয়ে চলে আসে, চলে আসার পর কিছুদিন পর ওর ট্রিটমেন্ট চলছে আর কি, ডাক্তার গুলো কিছু ওষুধ দিচ্ছে, আপনার বড় ছেলেটার উপর অ্যাটাক করে মেজরানা।
আচ্ছা,
একই সিচুয়েশন, ও বলতেছে যে ওর বুকের উপর কে যেন বসে থাকে, রাত হলে বুকের উপর বসে থাকে, তো ছোটটার মতো রক্ত পড়তেছে, ওকেও আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, একই অবস্থা, কোন রোগ পাচ্ছে না। আর মেন বিষয় হচ্ছে রহিম মামা এবং ওনার ওয়াইফ, ওরা কিছুটা টের পায় যে এখানে সাউন্ড হয়, বাচ্চার কান্না পাওয়া যায়,
ওনারা ভাবছে হয়তো ওনার বাচ্চারা হয়তো রাত্রে চিল্লে ওঠে অথবা আশেপাশের কোন বাসার দিকে কান্নাকাটি হচ্ছে, বাচ্চারা কান্নাকাটি করতেছে, এরকম সাউন্ড পায়। কিন্তু ওনারা বুঝতে পারতেছেন যে বিষয়টা কি। এক সময় ওরা আসলে যখন ফাইনাল মুহূর্তে আসে ওনারা বুঝতে পারে যে না, এখানে আসলে সামথিং ইজ রং, কিছু একটা আছে। কারণ ওরা তো বাঙালি, উনি গ্রামের ছেলে, তো আঙ্কেল বুঝতে পারেন। বুঝার পর এখানের আটলান্টিক সিটির একটা মসজিদ আছে, বিশাল মসজিদ, মসজিদ আল হেরা। ওই মসজিদ আসলে রহিম আঙ্কেল বা আমার মামা ওরাই তৈরি করেছে। তো ওইখানের হুজুর, উনি হচ্ছে আবার বাংলাদেশি, তো হুজুরকে ডাকা হয়, দোয়াটা করে দিয়ে যান কি ব্যাপার। তো হুজুর রুমে ঢুকে আপনার বুঝতে পারছে যে সামথিং ইজ রং, আপনাদের ওপর খুব হামলা হচ্ছে বা আগে হয়েছে, এরকম একটা অবস্থা, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন।
আচ্ছা, এরই মাঝে কি আপনার যে রহিম আঙ্কেল আছে, তো উনি কি ইতিহাসটা জানতে পেরেছিল?
ঘটনাটা, হ্যাঁ, ওই যে আমি যে ফার্স্টে শেয়ার করলাম, পরবর্তীতে উনি আসলে ওই লোকালয় থেকে আস্তে আস্তে কালেক্ট করে ইনফরমেশন যে বাসাটা কি বা এখানে বাসাটা।
যখন এই ধরনের অভিজ্ঞতা হতে থাকে দেন উনি
হুজুরকে ডাকে আর কি। তো হুজুর আসে, আসার পর বলতেছে যে এখানে প্রবলেম হচ্ছে, আমি দেখতে হবে কি। হুজুর দোয়াটা পরে ওই রুমটাতে, যে রুমটায় ওই বাচ্চাটা মারা যায়, ইভেন ওনার ছেলে মেয়েগুলো থাকে ওই রুমটাতে, উনি বসে ওনার যা যা করার করে, করার পর উনি বলতেছে যে এখানে একটা অশরীরী আত্মা রয়েছে, বাচ্চার আত্মা, যেটা বিশেষ করে বাচ্চাদের উপর অ্যাটাক করতেছে। ওনারা বলতেছে এটা কি বলেন আপনি, এত সুন্দর একটা বাসা নিলাম, আমরা তো বাসা ছাড়তে পারবো না। তো হুজুর বলতেছে না, ছাড়তে পারলে কি করার, ছেড়ে দিলে ভালো হয়, আর যদি ছাড়তে না পারেন তাহলে আমি দেখি কিছু করা যায় কিনা, ওইটাকে প্রতিরোধ করার জন্য আমাকে একটা ভালো একটা জিন আনতে হবে। তো হুজুর ওইখানে বসে একটা জিনকে বসে নিয়ে আসে, ভালো জিন, ওই জিনটাকে ওই বাসাতে আপনার সেট আপ করে দেয় যে ওই বাচ্চাদের উপর বা ওই ফ্যামিলির উপর যাতে কোনো আঘাত না পাওয়া যায় বা না শোনা যায় নেক্সট টাইম। তো ওই জিনটা পরবর্তী থেকে আপনার ওদেরকে প্রিভেন্ট করে আর কি। ওই
মানে যে খারাপ নেগেটিভ এনার্জিটার উপস্থিতি ওখানে ছিল, ওটার মাধ্যমে ওটাকে, ওই নেগেটিভ এনার্জিটার কার্যক্রমটা
আটকানো হয়েছে আর কি। তো এরপর থেকে ওইখানে আর তেমন কোন প্রবলেম হচ্ছে না ওই বাসাটাতে, ওই বাসাটা এখনো আছে
এবং ওনারা এখনো আছে,
এখনো ওনারা আছে ওইখানে থাকতেছে।
আসলে এরকম ঘটনা ঘটে অনেক সময়। আমি জানি যে বিভিন্ন রিলিজিয়নের পার্সপেক্টিভ থেকে বলি তাহলে সেক্ষেত্রে হয়তো আত্মা নিয়ে অনেকেরই অনেক ধরনের মতবাদ আছে। সো আমরা এই ধরনের বিতর্কিত দিকে না যাই। একটা ঘটনা আমি এই ফাঁকে একটু ছোট্ট করে শেয়ার করি, সজীবের ঘটনার সাথে এমন একটা মনে হয়েছে একটা ঘটনা। অস্ট্রেলিয়াতে একটা ঘটনা আছে, সেই ঘটনাটাও খুব সম্ভবত 90s এর দিকে একটা ঘটনা ঘটেছিল। একটা দম্পতির দুটো মেয়ে ছিল, যমজ তারা জন্মগ্রহণ করেছিল। তাদেরকে যে গাড়ি স্কুলে নিয়ে যেত নিজেদের পার্সোনাল গাড়িতে, তো ওই স্কুলে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হয়ে মেয়ে দুটো স্পট ডেথ হয়। এরপরে হচ্ছে কি, এই দম্পতি আবার কিছুদিন পর আবার প্রেগনেন্ট হয় এবং এই মহিলা আবারও সন্তান জন্ম দেয়, এবং মিরাকেল বলবো বা যাই বলবো দুটো মেয়ে এবারও জন্মগ্রহণ করে, টুইন্স জন্মগ্রহণ করে। এবং এরপরে এমন হচ্ছে যে ওই মেয়েগুলা তার যে আগের যেই যমজ দুটো বোন মারা গেছে, যেই ধরনের অ্যাক্টিভিটিস করতো, এই মেয়েগুলার স্বভাব চরিত্র এবং অনেক ক্ষেত্রে কথাবার্তা অভ্যাস সব ওই মেয়েদের মতো। এবং ওদেরকে যখন স্কুলে ভর্তি করানো হয় এবং ওদেরকে যখন ওই রাস্তাটা দিয়ে নিয়ে যাওয়া হয় যেখানে ওদের যমজ বোনের অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ওই দিক দিয়ে যাওয়ার সময় ওরা আগে থেকেই ভয় পেয়ে যায় এবং ওরা চিৎকার চেঁচামেচি শুরু করে যে এই রাস্তা দিয়ে যাবেন। ওরা কিন্তু জানেও না কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট ওদেরকে যখন এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তখনই ওরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় যে এখানে ওরা ভয় পায়, এখানে কিছু একটা আছে, ওখানে গেলে ওরা ব্যথা পাবে, এই ধরনের কথাবার্তা বলে। তো যাই হোক, এই জন্য এই ঘটনাটা শেয়ার করলাম যে কিছু না কিছু জিনিস এক্সিস্ট আছে, আমরা এবার বিলিভ করি আর না করি। তো যাই হোক সজীব, প্রথম ঘটনা আমরা শুনলাম, এর পরে তো আরো কিছু ঘটনা আছে ওগুলো
অবশ্যই। এখন যে ঘটনাটা শেয়ার করব ওইটা হচ্ছে আপনার 1990s এর ঘটনা, মামা যখন ফার্স্ট ইউএসএ তে এন্টার করেন।
আচ্ছা,
তো ফার্স্ট যখন এন্টার করেন তখন উনি একটু অবৈধভাবে যায় আর কি। এন্টার করার কিছুদিন পর উনি অ্যাপ্লাই করে রাখে পার্মানেন্ট রেসিডেন্সিপ এর জন্য, পাশাপাশি একটা কফি শপে জব করে, 4টা থেকে রাত 12টা পর্যন্ত জব করতো আর কি। ওই সময় যে ঘটনাটা ঘটে, উনি একদিন ডিউটিতে যাচ্ছেন 4টার পরপরই, যাওয়ার পথে দেখে যে একটা অ্যাক্সিডেন্ট, মোটামুটি 70 আপ এরকম একটা বয়স্ক ব্যক্তি ওই অ্যাক্সিডেন্ট করে এবং অন দ্য স্পটে মারা যায়।
আচ্ছা,
বয়স্ক ব্যক্তি, আপনার ফেসটা অনেকটাই দেখে রাখছে যে
যখন উনি যাচ্ছিল ওনার কর্মস্থল রাস্তায় দেখে গেছে যে একটা দুর্ঘটনা ঘটেছে এবং একজন মানুষ মৃত্যুবরণ করেছে, এবং যাওয়ার সময় লাস্টটা দেখে গেছে।
উনি যান কফি শপে, যান ডিউটি করেন, কিছুক্ষণ পর একটা লোক আসে, ওই বৃদ্ধ বয়সের, একই অবস্থা কিন্তু দাঁড়িয়ে ছিল, যদিও ক্রিশ্চিয়ান বাট দাঁড়িয়ে ছিল আর কি। তো ওই যে লোকটাকে উনি অন দা স্পটে দেখে আসলো যে ডেড, ওই লোকটার মতো ওনার কাছে অনেকটা এরকম মনে হইতেছে যে আর এই
চেহারাটা
অনেকটা মিল পাচ্ছে। এইটাকে আসলে ওই লোকটা মামা অ্যাকচুয়ালি আপনার কনফিউশনের মধ্যে পড়ে যায়, কাউকে শেয়ার করতেছে না বিষয়টা। মুরব্বীটা যখন রেস্টুরেন্টে ঢুকে, কফি হাউস যখন ঢুকে, তখন বাইরের সাইডে কিন্তু খুব কোল্ড ছিল আর ভিতরে ছিল হিটার, হিটারের কারণে ভিতরে রুমটা হচ্ছে গরম। কিন্তু আনফর্চুনেটলি আপনার ওই লোকটা ঢোকার সাথে সাথে ভিতরের ওয়েদারটাও কুল হয়ে যায়। সবাই কিন্তু আপনার ওই মুরব্বী থেকে কেউ আপনার,
এটা নরমাল একজন কাস্টমার ছিল, সবার কাছে
ছিল, মামার কাছে একটু অ্যাবনরমাল মনে হয়েছে। তো যে ম্যানেজার ছিল উনি এয়ার কন্ডিশন যেটা ওইটাকে চেক করাচ্ছে যে না সবকিছু ওকে, কিন্তু ওয়েদারটা এরকম হলো কেন? তো মামা হয়তো কিছুটা গ্যাস করতেছে যে ব্যাপারটা আসলে অন্যরকম। মামা আসলে ওনাকে জিজ্ঞাসা করে যে আপনার কি লাগবে, উনি কোনো কিছু রিপ্লাই দেয় নাই, প্লাস আপনার একটা টোকেন দিয়ে দেয় যে আমার জন্য একটা কফি নিয়ে আসো।
উনার যে কনফিউশনটা দূর করার একটা উপায় ছিল যেটা সরাসরি উনার সাথে কথা বলা,
কথা বলা, হ্যাঁ সরাসরি কথা বলতে হবে,
জিজ্ঞেস করতে পারছিলেন না,
পারছিলেন না, কারণ ওইখানে জবের একটা ব্যাপার সেবা থাকে।
উনি যদি রাগ করে কমপ্লেন
করেন তাহলে জবটা চলে যাবে, বিষয়টা ছিল এরকম। তো মামা কি করেন, ওনাকে কফি দেন, কফি দেওয়ার পর কফিটার দাম ছিল $2, উনি পে করেন, মামার কাছে পে করেন, ক্যাশে পে করেন নাই। সে মামাকে $1 বকশিস, যেটাকে বলে আর কি বকশিস দিয়ে যায়। তো ওই লোকটা খেয়ে আপনার বের হয়ে যায়, বের হওয়ার সাথে সাথে আপনার ওই কন্ডিশনটা আবার হট হয়ে যায়,
মানে ভেতরে যে রুম টেম্পারেচারটা ছিল এটা
স্বাভাবিক হয়ে যায়। তো মামা করে কি যে আমি যাই একটু বাইরে গিয়ে ওকে দেখি, যে জিজ্ঞাসা করি যে বিষয়টা কি বা উনি কে,
যেটা উনি ভেতরে জিজ্ঞেস করতে
পারছিলেন না,
কিউরিওসিটি
দূর করার জন্য
বাইরে গিয়ে জিজ্ঞেস,
উনি মানে দরজা থেকে বের হয়েই দেখে যে ওই লোকটা নেই। এক দুই মিনিটের ভিতরে একটা লোক কতটুকু দূরে যেতে পারে,
এবং যতটুকু বুঝি যে আমাদের দেশের মতো অত গ্যাদারিং প্লেস,
গ্যাদারিং প্লেস
শত শত মানুষ থাকে,
আর স্নো পড়তেছিল ওই সময়, মানুষ বাইরে থাকে খুব কম। মামা গিয়ে দেখে যে আসলে আশেপাশে লোকটা আর নেই, তখন মামার কাছে আসলে বিষয়টা অদ্ভুত মনে হয়েছে যে না আসলে এখানে কিন্তু একটা রং কিনুক একটা ঘটেছে আমাদের সাথে। তো আর খুশির বিষয় হচ্ছে এর পরের দিন সকালেই মামা আপনার যে অ্যাপ্রুভাল, যে লেটার উনি যে রেসিডেন্সিপের জন্য অ্যাপ্লাই করেছিলেন, ওই লেটারটা পেয়ে যায়, যেটা নেক্সট 5 ইয়ারও আপনার পেত কিনা সন্দেহ ছিল,
এটা হঠাৎ
করে ওই সকালে আপনার ওইটা পেয়ে যায়।
এই জন্য মানে সবকিছু মিলিয়ে বিষয়টা আমি জানি না, এটা অনেকে হয়তো হরর ভাবে নেবেন না,
হ্যাঁ,
কিন্তু উনার কাছে মনে হয়েছে যে বিষয়টাতে কিছুটা অ্যাবনর্মালিটি
ছিল,
মানে যেই মানুষটাকে উনি দেখেছে উনার কাছে উনার মামার কথা অনুযায়ী সেই মানুষটাই হচ্ছে এই মানুষটা যাকে উনি রাস্তায় মৃত দেখে এবং যার অ্যাক্সিডেন্ট হয়েছে। বাট উনার যে রাস্তা একমাত্র সন্দেহটা দূর করার উপায় ছিল যে কথা বলা, বাট সেটা আনফর্চুনেটলি তার সিচুয়েশনের কারণে হয়ে ওঠেনি। সো আই ডোন্ট নো যে আসলে এটা কি ছিল। তো যাই হোক, এটা ছিল ওনার দ্বিতীয় ঘটনা। আর কোন ঘটনা কি সজীব আছে যে তুমি শেয়ার করতে চাও?
হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে রিসেন্টলি একটা ঘটনা। মামা যখন চলে যায় ইউএসএ তে,
আপনার মামি যখন ইউএসএ তে চলে যায়,
মামা যখন যায়, তো ঘটনা হচ্ছে আপনার 2007 সালের একটা ঘটনা। তো ওনারা, মামার তখন কিন্তু আমি যে ঘটনাটা বললাম কফি শপের, তখন ছিলেন হচ্ছে নিউ ইয়র্কে। এখন যে ঘটনাটা, এটা হচ্ছে আপনার আটলান্টিক সিটির ফার্স্ট যে ঘটনাটা বলেছিলাম, নিউ জার্সির আটলান্টিক সিটির পালারমো ভিলেজে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তার একটা ঘটনা। ওরা আপনার একটা বার্থডে পার্টিতে আপনার সারাদিন কাটিয়ে অনেক রাত হয়ে যায়। তো ইউএসএ তে আসলে রাত দিন আসলে তেমন
খুব একটা
ব্যাপার না। তো 11:30-12 দিকে রওনা দেয়, নিজস্ব গাড়ি, কোন প্রবলেম নেই, মামার মামি ড্রাইভ করতেছেন। আটলান্টিক সিটি থেকে আপনার পালারমো ভিলেজে যাবে আর কি, ওদের বাসায় যাবে।
আজকে আমাদের সঙ্গে সফর সঙ্গী নজরুল, আলাউদ্দিন এবং সজীব। আপনারা শুনছেন দৌড়ের 93তম পর্ব, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সুমন এবং শান্তকের সাথে করে দৌড়ের 93তম পর্বটি ধারণ করেছি হাজারীবাগের কসমহল এলাকায়। সাউন্ডে রয়েছে লোবান। আরো একবার বিরতির সময় হয়ে গেল। গভীর থেকে গভীর হচ্ছে রাত, রাত অন্যরকম একটা আবেদন। একেবারে শুনশান নিরবতায় কোন একজন নির্জন পথচারীর জন্য রাত অন্যরকম, একেবারে বিরহ কাতর একটা মানুষের জন্য রাত অন্যরকম, কিংবা ব্যথায় শোকে কাতরে রাতটা
কারো কারো কাছে একেবারেই অন্যরকম, কিন্তু যারা ডর শুনছেন তাদের কাছে কিরকম? ডর মানে ভয়। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে এই পর্যায়ে আমরা ছোট্ট আরেকটা বিরতি নেব, মাত্র 4 মিনিটের বিরতি।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিট পর আমরা আবারও ফিরছি ডরে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর শুনছেন আপনি। আমরা তিনজন বন্ধুকে সাথে করে এবারে ডরটি ধারণ করেছি হাজারীবাগের কসমহল এলাকায়। নজরুল, আলাউদ্দিন এবং সজীব, সুমন এবং শান্ত রয়েছে হন্টেড প্লেসে। ডরটি আপনারা শুনছেন। আমি আরজে কিপ্রিয়ার উপস্থাপনায় এবং পরিকল্পনায়, সাউন্ডে রয়েছে লোবান। প্রিয় শ্রোতা, চলে আসতে পারেন আমাদের এবিসির ফ্যান পেজে, এখানে এসে দেখতে পারেন ডরকে নিয়ে একটি অন্য মাত্রার ছবি। www.facebook.com/kipriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কিপ্রিয়া নামে। ফিরছি আবার মূল গল্পে।
পালারমু ভিলেজে যাবে, এরকুদের পাশায় যাবে। যাওয়ার পথে আপনার 5-7 মিনিট রাস্তা ড্রাইভ করতে হয়। আপনার দুই সাইডে হচ্ছে জঙ্গলের মতো, প্ল্যান করা আপনার গাছ, এখানে
কাঠের জন্য যে
কাঠের জন্য যে বিশাল লম্বা লম্বা আর কি, ইউএসএ তে বিশাল বিশাল গাছ হয় এরকম আর কি, ব্যাপারটা ওই ধরনের খুব প্ল্যান করা গাছগুলো অর্গানাইজ। তো আপনার কি করে, ওরা যখন ঢুকে ওই সাইডটাতে যখন ঢুকে রাস্তাটার মধ্যে, তখন দেখা যাচ্ছে কি অনেক দূরে উপরে একটা আলো, আলোর মতো আর কি। তো ওরা ভাবতেছে হয়তো কোন হেডলাইনের আলো বা কোন একটা গাড়ি হইতে পারে বা যে কোনো একটা হইতে পারে, আলো তো থাকতে পারে ইউএসএতে। যখন আস্তে আস্তে সামনে দিকে যাচ্ছে, তখন দেখতেছে যে না, আলোটা আরো বড় হচ্ছে। আলোটা স্থির ওইখানে, কিন্তু ওরা যখন সামনে যাচ্ছে আলোটা আরো বড় হচ্ছে, মানে ওদের কাছে আরো স্পষ্ট হচ্ছে আর কি বিষয়টা। তো ওরা একদম যখন কাছাকাছি, তখন ওরা নোটিস করলো যে বিশাল একটা শেপ, শেপটা কি মানুষের নাকি আপনার কোন জীব জন্তু, এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। শেপটা ছিল এরকম যে দুটা আপনার বিশাল আপনার পা ছড়ানো আর নিচ দিয়ে ওদের যেতে হবে। তো মামা এটা গ্যাস করতেছে যে এখান থেকে যদি যাই তাহলে আমার জন্য এখানে অমঙ্গল হওয়ার সম্ভাবনা আছে। উনি তো যেহেতু গ্রামের ছেলে, এগুলোর সাথে ইউজ টু বা এগুলো জানে যে এসব বিদ্যুৎ আসলে যাওয়াটা উচিত না।
ওনারা শিওর ছিলেন, ওনারা কিছু একটা শ্যাডোর মতো দেখছিলেন যে মনে হচ্ছে যে শেপের মতো,
শুধু উনারা না। হ্যাঁ, ওইটা আমি বলতেছি, এখন ঘটনাটা শুধু উনারা দেখে নাই, ওইখানে পুলিশ ডাকা হয়। কিছুক্ষণের মধ্যেই আপনার আটলান্টিক সিটি থেকে পুলিশ চলে আসে ওই রাস্তায়। পুলিশ যতগুলো পুলিশ ছিল ওইখানে, ওরাও একদম স্পষ্ট নোটিস করতেছে যে এই যে শেপটা স্পষ্ট নোটিস করতেছে। তো ওরা ওইটাকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, ছবি টবি নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু ছবি উঠে না এবং ওইটা যাচ্ছে না। তারপর ওরা আবার আরো পাওয়ারফুল ফোর্স কল করেন। দেন ওরা কি করে, হেভি লাইট গুলো নিয়ে আসে, অনেক আলো, সেই লাইট গুলো মারার পর আপনার দেন ওই জিনিসটা ওইখান থেকে চলে যায়। তো দেন ওরা মামাকে বলতেছে যে আপনি আসলে এই রাস্তা দিয়ে আর যাওয়া দরকার নাই, চলে আসেন, আপনার আটলান্টিক সিটিতে থাকেন, দেন সকালে চলে যান। তো মামা ইচ্ছা করলো পুলিশ দিয়ে যদি বলতো যে আসলে আপনি আমাদের ড্রাইভ করে দিয়ে আসেন বা আমাদের সাথে চলেন, আমাদেরকে পালারমু ভিলেজে দিয়ে আসেন, ওরা যেত। কিন্তু মামার তেমন একটা,
উনি নিজে থেকেও সাহস
করেনি, যেহেতু হ্যাঁ একটা ঘটনা ঘটেছে বা মামা নিয়ে না করতেছে। তখন ওরা আবার আটলান্টিক সিটিতে চলে যায়। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই নিউজটা নিউ জার্সি আপনার এই যে স্থানীয় যে পত্রিকা আছে, নিউজ পেপার, লোকাল নিউজ পেপার, ওই নিউজ পেপারে ওইটা ছাপিয়ে দেওয়া হয় ওই ঘটনাটা, বা ওইটা নিয়ে মোটামুটি একটা আলোড়নের সৃষ্টি হয়ে যাবে ওই এলাকায়। ওই যে নিউজ পেপারটা মামা বাংলাদেশে যে আসছিলেন কিছুদিন আগে, ওই নিউজ পেপারটা সাথে করে নিয়ে আসছিলেন। হ্যাঁ, নিয়ে আসছিল।
এটা কি আছে?
হ্যাঁ, এটা আসলে মামার কাছে আছে, মামা তো এখন নিয়ে গেছে এই বস্তুতে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, নেক্সট টাইম যদি উনি আসে আমরা
অবশ্যই অবশ্যই মামাকে বলবো যে মামা ওইটা নিয়ে আসেন।
সো এই ছিল যে তোমার মামার যে অভিজ্ঞতাগুলো ছিল
ইউএসএতে
ঘটেছিল সেটা। সো আমি যত
অদ্ভুত বিষয় হচ্ছে কি আমার, আমি শেয়ার করার একটা কারণ হচ্ছে যে ইউএস এর মতো দেশ, ওইসব দেশেও এই ধরনের অশরীরী কিছু ঘটনা বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটে।
আসলে ইউএসএতে এবং লন্ডনে এগুলো আরো অনেক বেশি আছে। যদি আমরা কম্পেয়ার করি বাংলাদেশের তুলনায়, আমি যতটুকু জানি যে এবং অনেক ঘটনা অনেকে নেটে ঘাটলেই পাবেন যে আমাদের থেকে ওখানের ঘটনা আরো অনেক বেশি।
হ্যাঁ, কারণ আমাদের অনেকে হয়তো এগুলো বিলিভ করতে চায় না যে না আসলে কি এগুলো বলতে কোনো কিছু নেই। যারা আসলে ফেস করে ওরাই বুঝে যে আসলে বিষয়গুলো কি, ঘটনাটা কি, এখানে আছে কি নাই।
তো সাজেব, আমি যতটুকু বলেছিলাম আগেও যেমনটা বলেছি যে তোমার কাছে একটা বাংলাদেশে ঘটে যাওয়া একটা ঘটনা আছে, খুব রিসেন্ট একটা ঘটনা যেটা তুমি শেয়ার করতে চেয়েছিলে এবং শুরুতে আমি বলেছিলাম, সো এই ঘটনাটা শেষে শুনবো। সো এবার সেই ঘটনাটা শুনি যে বাংলাদেশের যে রিসেন্টলি ঘটে গেছে যে ঘটনাটা, এটা কি ছিল?
আচ্ছা, এটা হচ্ছে নারায়ণগঞ্জের একটা ঘটনা, ঘটনাটা হচ্ছে লাস্ট মান্থের রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনা। যে রেস্টুরেন্টটাকে কেন্দ্র করে আপনার ঘটনাটা বলতে চাই না,
আমরাও চাই না যে সেই রেস্টুরেন্টের নামটা আসুক, আমরা শুধু এতটুকু জানতে চাই নারায়ণগঞ্জের কোন এলাকার কাছাকাছি।
নারায়ণগঞ্জের কলাচিপা এলাকায় আর কি, মেন রোডের সাথে
ওই রেস্টুরেন্টটা। ওকে, ঘটনাটা কি ছিল?
ঘটনাটা ছিল হচ্ছে যে বাসাটা পাঁচতলা বাসা, বাসাটা হচ্ছে আমার যে মামা, মামা বলতে হচ্ছে যে আমেরিকা যে মামা থাকে আপন মামা ওর শালা।
আচ্ছা,
মামার যে শ্বশুর বাড়ি আর কি এক কথায়। তো বাড়িটা আসলে মোটামুটি ফেমাস, সবাই চিনে মেন রাস্তার সাথে, বা ওনারা ওইখানে অনেক আগে থেকে থাকে। তো ঘটনা আমি চলে যাই, ঘটনা হচ্ছে ওনাদের যে নিচতলায় একটা হিন্দু ফ্যামিলি থাকতো,
পাঁচতলা বাসাটা
নিচতলায়। ওই এরিয়াটা হচ্ছে মেনলি হিন্দুদের একটা আলাদা এরিয়া, গোলাচিপা এরিয়াটা। তো ওরা ওইখানে পূজা টুজা করে বা ওইখানে ওদের বাসস্থানটা বেশি আর কি। ওই ফ্যামিলিটা, লাস্ট যে ফ্যামিলিটা ছিল ওই ফ্ল্যাটে, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ফলো করে, ফেস করে। তো ফেস করার পর ওরা বুঝতে পারে যে না, এখানে থাকাটা ওদের জন্য সম্ভব না, ইম্পসিবল। কারণ হচ্ছে ওদের ডিস্টার্ব করা হচ্ছে, ওরা সাউন্ড শুনতেছে, তারপর হচ্ছে আপনার ওদের বাচ্চাদের একটু প্রবলেম হচ্ছে, কিরকম একটু স্বাভাবিক একটা অ্যাবনর্মাল সিচুয়েশন থাকে। তো ওরা করে কি আপনার ওইখান থেকে বাসাটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর মামার এক ফ্রেন্ড আপনার ফ্রান্স থেকে আসে দেশে, ওইখানে ছিল অনেক বছর, উনি প্ল্যান করে যে ওইখানে একটা রেস্টুরেন্ট দেবে। যেহেতু মামার ফ্রেন্ড, মামা না করে না যে ঠিক আছে আমরা রাস্তার সাইডে যে দেয়ালটা ওইটা আমরা ভেঙে দিই, ভেঙে দিলে একদম স্পষ্ট এখানে সুন্দর করে অর্গানাইজ করলে জিনিসটা সুন্দর হবে, সবাই জিনিসটা দেখতে পারবে। রেস্টুরেন্ট বানানোর জন্য আপনার যে ওয়ার্কার্স আছে ওদেরকে ডাকা হয়, কোদাল বা যে ম্যাটেরিয়ালস গুলো আছে ওইগুলো নিয়ে আসে, ওই দেয়ালে আপনার হিট করতে থাকে, ভাঙার জন্য দেয়ালটা হিট করে। আর ওইখান থেকে একটা আপনার সাউন্ড আছে, কান্নার সাউন্ড আছে। তো এই বিষয়টা আসলে একটু ক্যারিফিক বিষয় হচ্ছে, কারণ ওরা ভয় পেয়ে যায় সবাই, যে আমরা দেয়াল হিট করছি অথচ একটা কান্নার সাউন্ড আসতেছে ওইখান থেকে।
এটা দিনের বেলাতে,
দিনের বেলায় ইভেন সবাই ছিল ওইখানে, আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে যায়,
সব মানুষ এসে শুনতে পেয়েছে,
শুনতে পেয়েছে। হ্যাঁ, ইভেন রেকর্ড করার জন্য চেষ্টা করেছে, ভিডিও করার জন্য চেষ্টা করেছে, কারো মোবাইলে আপনি তখন কাজ করে নেই, এমন একটা সিচুয়েশন তখন। তো ওরা হয়তো বুঝতে পারছে যে আসলে এখানে একটা ব্যাপার স্যাপার আছে, আমরা ভিডিও না করলেই ভালো। তারপরেও ওই মামার ফ্রেন্ডের আসলে এরকম জায়গা পাওয়াটা রেস্টুরেন্টের জন্য খুব ইম্পসিবল, নারায়ণগঞ্জে স্পেশালি। হ্যাঁ, তো এর জন্য উনি বলতেছে ঠিক আছে এগুলো চলে যাবে, সমস্যা নাই, আমরা দেয়ালটা ভেঙে ফেলি, ভেঙে রেস্টুরেন্টে দেওয়ার জন্য। তো শেষ পর্যন্ত অনেক কষ্ট হয়, তারপর দেয়ালটা ভেঙে ফেলে, ভাঙার পর আপনার রেস্টুরেন্টটা দেয় উনি। রেস্টুরেন্টের ব্যাপার হচ্ছে এমন ভাবে উনি অর্গানাইজ করে রেস্টুরেন্টটা, খুব সুন্দর ভিতরে, কিন্তু আপনি দেখলে মনে হয় যে এখানে একটা হন্টেড প্লেস।
আচ্ছা, মানে ভাইবটাই এরকম যে একটা নেগেটিভ
ভাইব,
হরর একটা ভাইব আছে,
হরর একটা ভাইব আছে। আপনি স্বাভাবিক আপনি যখন দরজাতে ঢুকবেন তখনই মনে হবে যে না, প্লেসটা আসলে একটা হরর। আমি তো কয়েকবার গিয়েছি, আমি নিজে কয়েকবার ফেস করেছি বা ফিল করেছি, যদি আমার সাথে তেমন কোনো কিছু ঘটে নাই, তো তারপর ফিল করেছি যে না আসলে এখানে কোনো কিছু একটা আছে, অশরীরের একটা উপস্থিতি আছে। হ্যাঁ, তো ওইখানে কি করা হয় ব্যাপারটা, যে ঘটনাগুলো ঘটে, রেস্টুরেন্ট দেয়, তো রেস্টুরেন্ট দেয় এক মাসের মধ্যে খুব ভালো বেচা কিনি, কিন্তু হিসাব করে দেখা যাচ্ছে যে আপনার ওনার লস হয়ে যায়। কারণ হচ্ছে আপনার খাবার গুলো ঠিক মতো থাকে না, তারপর হচ্ছে গ্লাস শুধু শুধু ভেঙে যায়, আপনার টেবিলের উপরে রেখে দিয়েছে শুধু শুধু পরে আপনার
আশেপাশে কোনো মানুষ নাই,
মানুষ নাই, কোনো কিছু নাই, গ্লাস পড়ে যাচ্ছে, তারপর হচ্ছে খাবার আপনার উদা হয়ে যাচ্ছে, কেমন একটা সাউন্ড, মাঝে মাঝে সাউন্ড শোনা যায়, বা ওই যে কান্না, কান্নার যে সিচুয়েশনটা ছিল, ওই ধরনের অ্যাক্টিভিটিস গুলো ইভেন এখনো ওইখানে এক্সিস্ট। আপনারা যদি যান বা কেউ যদি যেতে চায়, সবাইকে ওয়েলকাম, আপনারা এরকম একটা সিচুয়েশন ফেস করার জন্য যদি যেতে চান।
ওই রেস্টুরেন্টে কি রাতের বেলা কেউ স্টে করে?
রাতের বেলা কেউ স্টে করে না, রাতের বেলা অফ থাকে,
পুরো ফাঁকা,
11টা 12টার পর ওইটা আপনার আপনার লক করে দেওয়া হয়।
সিসি ক্যামেরা লাগানো আছে ওখানে?
সিসি ক্যামেরা লাগানো আছে, কিন্তু সিসি ক্যামেরাতে তেমন কোন কিছু আপনার ধরা পড়ে নাই। আসলে জায়গাটা খুব টেরিফিক আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি।
আমি আমি পার্সোনালি বলবো যেটা আমি খুব ইন্টারেস্টেড এটাতে যাওয়ার ব্যাপারে।
হ্যাঁ, আমি আপনাকে অবশ্যই নিয়ে যাবো, যেহেতু আমার নানার বাড়ি।
হ্যাঁ, কিছুদিনের মধ্যে আমি সেই জায়গাটা আমি ভিজিট করতে চাই, আমি দেখতে চাই রেস্টুরেন্টটাতে আসলে কি ধরনের ভাইবটা, আসলে কি হরর কোন ভাইব আসে কিনা। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি
স্টোরি দ্যাট ওয়াজ দ্য স্টোরি
ওকে, অনেক ধন্যবাদ সজীব। এই এক্সপিরিয়েন্স গুলো যদিও তোমার সাথে ঘটেনি, কিন্তু অনেকের সাথেই ঘটে গেছে এবং অনেকগুলো এক্সপিরিয়েন্স আজকে আমরা তোমার কাছ থেকে শুনলাম।
আমার এক্সপিরিয়েন্স অলরেডি আগে শেয়ার করেছি।
সজীবকে একটু আমরা শেয়ার করি যে সজীব বেশ অনেক আগে একবার ডরে এসেছিল এবং তার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল যেগুলো সজীব শেয়ার করেছে এবং আমরা যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি, যে শ্রোতাদের কাছে অনেকেই বলেছে যে স্টোরিগুলো অনেক ভালো লেগেছে। সো সজীব আরো একবার এসে তার খুব কাছের মানুষদের সাথে ঘটে যাওয়া কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। সো অনেক ধন্যবাদ সজীব আরো একবার তোমাকে আমাদের এই জার্নিতে আসার জন্য।
হ্যাঁ, ডট টিমকে ধন্যবাদ আমাকে আবারও ইনভাইট করার জন্য। আর আপনাদের ডট টিমের কিছু স্পেশাল যে ফ্রেন্ডস আছে খুব পাগল আপনাদের প্রোগ্রামটার জন্য, আমি তাদের নাম বলতে চাই আপনাদের মাধ্যমে। তাদের মধ্যে শরীফ আহমেদ আমার মামা, যার রেস্টুরেন্টের ঘটনা বললাম, তারপরে হচ্ছে আমার ফ্রেন্ড আলাউদ্দিন, মোস্তফা, মোহনা, তৃপ্তি, আলিশা।
সো আমাদের তরফ থেকে, ডর টিমের তরফ থেকে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ যে দূর থেকে হলেও ডরের সাথে আপনারা আছেন এবং আমরা আশা করি যে ভবিষ্যতেও ডরের সাথে আপনারা থাকবেন।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ছোট্ট একটা বিরতির সময় আরো একবার, একটু পরে আবারও ফিরব। রাত গভীর হয়েছে, ঘটনাগুলো মনের মধ্যে অন্যরকম একটা দোতনা তৈরি করেছে। এই গভীর রাতে এই ঘটনাগুলো মস্তিষ্কে অন্যরকম একটা অনুরণন তৈরি করে, আমরা জানি। যারা ঘটনাগুলোকে বিশ্বাসযোগ্যতার মাপকাঠিতে মাপার চেষ্টা করছেন, তাদের সবার জন্য আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি, এটি কোনো বৈজ্ঞানিক যুক্তিসিদ্ধ অনুষ্ঠান কিংবা ঘটনা প্রবাহ নয় যাকে যুক্তির আলোয় আপনি মাপবেন। তবে এটা ঠিক, পৃথিবীর অসংখ্য অসংখ্য বিষয় যা এখনো বিজ্ঞানের কাছে অনাবিষ্কৃত, এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন পর্যন্ত যেমন ভাবে পাইনি, ঠিক তেমনি ভাবে আমাদের প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া অসংখ্য অসংখ্য তুচ্ছ থেকে শুরু করে বৃহত্তর ঘটনার কোনো বর্ণনায় বৈজ্ঞানিক উত্তর আমাদের কাছে নেই। সুতরাং যাদের জীবনে ঘটে যায় তারাই কেবল জানে এই ঘটনাগুলোর বিশ্বাসযোগ্যতা কিংবা আবেদন কতটুকু। প্রিয় শ্রোতা, আমরা 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। ছোট্ট বিরতির পর ডরের শেষাংশে একেবারেই ফিরব।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি ডরে। আমরা আবারও শোনা শুরু করছি ডর। যারা এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে চান, প্লিজ আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। প্রিয় শ্রোতা, আমরা 3 জন বন্ধুকে সাথে করে এবারের ডটটি ধারণ করেছি, নজরুল, আলাউদ্দিন এবং সজীব। আমরা আবারও প্রবেশ করছি মূল গল্পে। ডর
কেমন লাগলো সুমন আজকে?
আমি জানি না, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে যে আজকে আমি কিছু কিছু একটা মিশ্র অনুভূতি পেয়েছি। কিছু কিছু জায়গায় আমার কাছে কিছু লজিক্যাল গ্রাউন্ড মনে হয়েছে, আবার কিছু কিছু জিনিস ডেফিনেটলি আমি গ্রাউন্ড খুঁজে পাইনি, যেগুলোকে আমি লজিক খুঁজে পাইনি ওগুলো আমার কাছে ডেফিনেটলি একটু অন্যরকম মনে হয়েছে। সো আসলে কি শান্ত, এক একজনের কাছে ভয় পাওয়ার বিষয়টা এক এক রকম,
ডেফিনেশনটা এক এক রকম, মানে সবকিছুর ব্যাখ্যাও একরকম টাইপের হয় না।
হয় না। আর যে বাড়িটার বিষয়ে আমি জানি অনেকের কিউরিয়াসিটি রয়েছে, সজীব যে আমেরিকার বাড়িটার ঘটনার কথা বলেছে, বাড়িটার ছবি ফেসবুকে আমার পেজে দেখতে পাবেন, facebook.com/rjsuman, এখানে আপনি এই বাড়িটার ছবি দেখতে পাবেন। আমি পুরোপুরি ছবিটা দিব না, একটু ব্লার করে দিতে হবে, কারণ যেহেতু এটা একটা প্রাইভেট প্রপার্টি, সো আমরা এটা পারি না, যদিও আমেরিকাতে, তারপরেও আমরা এটা ইথিক্যালি এটা আমাদের করা ঠিক হবে না। শান্ত, এবার কিন্তু আমাদের মূল ঘটনায় আসার সময় হয়েছে।
এবং আজকে যে স্পটটা নেওয়া হয়েছে, এটা কেন নেওয়া হয়েছে?
ওকে, আমরা যদি ঘটনার শুরুতে যাই, এই মুহূর্তে আমরা সবাই যেই জায়গাটাতে আছি, কিছুটা টাইপ অফ চিলেকোঠার মতো এই রুমটা।
হ্যাঁ, আর ছোট একটা মানে বিছানার মতো করা আছে।
এবং আজকে এখানেই আমরা সবাই গল্প করছি, কিন্তু এই রুমটা ইউজুয়ালি ব্যবহার করা হয় না, এবং এটার পেছনে একটা অনেক বড় ঘটনা রয়েছে, কিছুটা প্যাথেটিক ঘটনাটা আমরা বলতে পারি।
হ্যাঁ, তা তো অবশ্যই।
এবং যেই ছেলেটি এই ঘটনার শিকার হয়েছে, সে আপাতত হসপিটালাইজ রয়েছে। তবে আমরা যতটুকু জানি, তার ফ্যামিলির মেম্বারদের সাথে কথা বলে, যে ছেলেটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। পুরো ডর টিম দোয়া করে যে ছেলেটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। শান্ত, আমি তুমি বা আমরা বলার আগে যে
পরিবারের যে মানুষটি করেছে কথা বলতে চাচ্ছি,
অনেক রিকোয়েস্ট আমাদের সাথে জয়েন করেছে, আমরা একটু আপনার কাছ থেকে শুনি যে আসলে কি ঘটেছিল। সানোয়ার যে এখন হসপিটালে ভর্তি রয়েছে, একটু বলেন
আমার সাথে কি কি ঘটেছে বা কখন থেকে এটা শুরু হলো, এই পুরো বিষয়টা নিয়ে বলুন।
আসলে সানোয়ার হচ্ছে আমার ভাগ্না, ও আমাদের বাসায় থাকে, এটা ওর নানা বাড়ি। ওর আম্মা আব্বার সাথে যখন সামান্য একটু মানে বিবাদ ছিল, তখন ওরা 15-16 বছর আগে চলে আসছে, ওদের ফেলে রেখে চলে গেছে। এই রুমেই ওদের আমরা থাকতে দিই, এটাই ওর নানার বাড়িতে ওরা ঘর পায়। এখানেই মূল কাহিনীটা ঘটে। কিছুদিন যাওয়ার পর সানোয়ারের আম্মা অসুস্থ হয়ে মারা যায়, তখন সানোয়ার একা হয়ে যায়, সবাই থাকতে ওর মা নেই। এই কষ্টটা বুঝতে না দেওয়াতেও সে বুঝতে চায় না, সে অনবরত তার মায়ের সাথে দেখা করে, কথা বলে, কিন্তু আমরা এটা বুঝতে পারি না, আর এটা বিশ্বাস করতেও পারি না যে একটা মরা মানুষের সাথে কিভাবে একটা জীবিত মানুষ কথা বলে। যখন নাকি তাকে খাবার টেবিলে বসাতাম, সে দুইটা প্লেট নিয়ে বসত, অথবা এর বেশি নিয়ে বসত। তখন আমরা ভাবতাম যে হয়তো মায়ের অভাবটা পূরণ করার জন্য সে এটা শান্ত না, কিন্তু না, দিনে দিনে সেই জিনিসটা কমে বেড়ে যাচ্ছে, যেটা আমাদের চোখে সবার লাগে। তো একদিন রাত্রে বেলা থেকে শুরু করে সে সকালে নাস্তা পর্যন্ত 2-3 প্লেট নিয়ে বসে এবং খাবার গুলো নিয়ে তার ঘরে চলে যায়। অনেকদিন দেখার পর সেটা আমাদের খুব সন্দেহ হয় যে কেন সে একটা প্লেট না নিয়ে 3-4 প্লেট নিয়ে ঘরে চলে যায়, সে তো একা খাবে। তখন আমরা এক মসজিদে বড় মুয়াজ্জিনকে ডাকলাম, সে বলল, নাদের সানোয়ার মৃত মানুষের সাথে কথা বলে, কিন্তু উনি শুধু ওনার মার সাথেই কথা বলে না, ওনার সাথে কয়েকজন মৃত লোক আছে যা উনি দেখতে পায় এবং কথা বলে ওনাদের সাথে সময় কাটাতে পারেন। তখন ওরে বাধ্য হয়ে ডাক্তার দেখানো শুরু করলাম। ডাক্তার বললো যে মেন্টালি সমস্যা, ওর মার স্মৃতিও ভুলতে পারতেছে না, ও মনে করতেছে যে ওর মা ওর চোখের সামনে আসছে, কিন্তু এখন যে ও খুবই অসুস্থ, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কথাবার্তা বন্ধ হয়েছে, এখন ও হাসপাতালে বেডে আছে, আর এখন এই রুমটাতে এখন আমরা কেউ থাকি না বা ভয়ে কেউ আসে না, সবসময় আটকানো থাকে। শুধু আজকে আপনাদের ডরের কাহিনীটা বলার জন্য এই রুমটা পরিবেশন করলাম, নয়তো এই রুমটা সবসময় বন্ধ থাকে, আমাদের একটা আতঙ্কিত হয়েছে।
আমরা যেমনটা বলেছিলাম যে আসলে উনি খুব বেশি কথা বলতে চায় না এই বিষয়টা নিয়ে, এবং ওনাদের জন্য খুব দুঃখজনক বিষয়টা
আসলে। তারপরে যে উনি রাজি হয়েছেন, এটা আমাদের জন্য
অনেক ধন্যবাদ যে আপনাকে আপনি এতটুকু হলো আমাদের সাথে শেয়ার করেছেন। ওকে, ডরের শ্রোতা যারা রয়েছে এবং আপনারা যারা রয়েছেন, এবার আমি আর শান্ত আপনাদেরকে পুরো ঘটনাটা এক্সপ্লেইন করছি। এই ঘটনাটা কিন্তু মোটামুটি প্রায় 10-12 বছর হয়ে গেছে।
হ্যাঁ,
এই ঘটনাটা সূত্রপাত হয়েছে, এবং যে সানোয়ারের কথা বলছি, সানোয়ার কিন্তু এখন পরিপূর্ণ এক যুবক। তার যত স্বাভাবিক জীবনযাপনটা হওয়ার কথা ছিল, তার জীবনটা মোটেও স্বাভাবিক নেই, এবং এই অস্বাভাবিকতাটা শুরু হয় সানোয়ারের মা সানোয়ারের বাবার সাথে ডিভোর্স হয়ে যায়। তারা এই বাসাটাতে, অর্থাৎ সানোয়ারের যে নানা বাড়িতে আমরা রয়েছি, এই নানা বাড়িতে থাকে, এবং হঠাৎ করে সানোয়ারের মা স্ট্রোক করে মারা যায়, এবং ওখান থেকে মূলত ঘটনার একটু সূত্রপাত শুরু হয়। তার মায়ের মৃত্যুর প্রায় মনে হয় 10-15 দিন যাওয়ার পর থেকে ঘটনাটা শুরু হয়। পরিবারের সবাই খেয়াল করে যে সানোয়ার কারোর সাথে কথা বলছে, তার মায়ের জন্য চিৎকার করে উঠছে।
তো প্রথমে তো সবাই ভাবে যে এটা স্বপ্ন দেখছে হয়তো, তো সবাই প্রথমে এমন ভাবে সিরিয়াসলি নেয় নাই বিষয়টা যে আসলে কি হতে যাচ্ছে বা কি হচ্ছে, কিন্তু যতদিন যেতে থাকে তত বাড়তেই থাকে,
বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, দিনের বেলা সবার সামনে বসে আছে, অথচ সে এমন ভাবে কথা বলছে তার সামনে আরো একজন বসে আছে। আশ্চর্যের এবং ভয়ঙ্কর ঘটনা হলো, একটা সময় বাসার মানুষ মনে করত যে ও মনে হয় ওর মায়ের সাথেই কথা বলছে, মানে নিজের সাবকনসিয়াস মাইন্ডে যে মায়ের একটা মূর্তি সে মনে মনে বানিয়ে নিয়েছে, তার সাথেই কথা বলছে। একটা পর্যায়ে তারা খেয়াল করে বিভিন্ন মানুষজনের সাথে হয়তো কথা বলছে,
কারণ এক একবার এক এক রকম সম্বোধন করা, মানে কথার স্টাইল দেখলে যে বোঝা যায় যে বিষয়গুলো।
এবং সবচেয়ে আশ্চর্যের হতো, সে মাঝে মাঝে এমনও ঘটনা নাকি ঘটিয়েছে যে সে যখন খেতে বসতো একা বসতো না, যে লাইক আরো দুজন বন্ধু বা কেউ সাথে বসেছে, সবাই একসাথে খাচ্ছে, এবং সে সে একা ঘরে খেত এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে সে ম্যাক্সিমাম খাবার রাতের বেলা 12টার পরে খেত এবং হচ্ছে তখন পুরো রুমের লাইট বন্ধ থাকতো, অন্ধকারে খেত। জাস্ট আবছা আলো আশেপাশের বাসা থেকে বা ছোট ডিম লাইটটা যে জ্বলতো সেই ডিম লাইটের আলোতে সে,
এবং তখন থেকে কিন্তু পরিবারের মানুষগুলো সন্দেহ করা শুরু করে যে কি ব্যাপার, যে একা ঘরে তিনজনের খাবার কেন চাচ্ছে এবং তিনটা কেন প্লেট নিয়ে যাচ্ছে।
সবাই বাধা দিতে চেয়েছিল কিন্তু আসলে ও এমন একটা পর্যায়ে চলে গেছে যে আসলে বাধা দিয়ে ওই জায়গা থেকে আসলে তাকে ফেরানো সম্ভব ছিল না
এবং তখনই পাগলামি করতো।
তো সবাই বাধ্য ছিল এটা দেওয়ার জন্য এবং তাকে কিন্তু অনেক সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছে, বিভিন্ন মানসিক যে চিকিৎসা করার কথা পুরো ফ্যামিলিটা সাইন্টিফিক যত কিছু করার তাদের তরফ থেকে সম্ভব সবকিছু করেছে কিন্তু তারা কোনো কিছু কুলকিনারা খুঁজে পায়নি। তো তারা তারপরে একজন কবিরাজের শরণাপন্ন হয়, কবিরাজ বলি বা আমরা হুজুর বলি যাই হোক, তো সেখান থেকে তারা জানতে পারে যে সানোয়ারের একটা অদ্ভুত দিক, সেটা হচ্ছে সানোয়ার নাকি বিভিন্ন মৃত মানুষদেরকে দেখতে পায় এবং সে তাদের সাথেই কথা বলছে।
এবং সেটা শুধু অদ্ভুত দিক নয়, তার অদ্ভুত ক্ষমতাও বলা যায়।
এবং অদ্ভুত এই ক্ষমতাটা না দুনিয়াতে যারা পেয়েছে আমি বলবো যে তারা খুব মানে আনলাকি পার্সন
আসলেই,
মানে মৃত মানুষ দেখতে পারাটা গুণের
ভালো কিছু না,
মানে অ্যাটলিস্ট যে দেখছে তার জন্য খুব কষ্টের একটা বিষয়
এবং সেটা শুধু সে বুঝতে পারছে, অন্য কেউ কিন্তু বুঝতে পারছে না।
এবং এই বিষয়টা এক পর্যায়ে বাড়তে বাড়তে সানোয়ার অনেকটা অসুস্থ হয়ে যায়, লাশটাকে হসপিটালে ভর্তি করা হয় এবং মোটামুটি এখন আমরা যতটুকু জানতে পেরেছি এবং আপনারাও একটু শুনলেন যে ও কিছুটা রিকভার করছে এবং একটা পর্যায়ে বাসার যে মানুষজন উনারাও কিছুটা অস্বস্তিতে পড়ে যায় সানোয়ারের এই অবস্থা দেখে এবং পরিস্থিতিটা এমন হয়ে যায় যে বাসার ফ্যামিলি মেম্বার যারা আছে তারাও মনে হয় একটু একটু করে টের পেতে থাকে যে আসলে এই ধরনের অ্যাবনর্মাল কিছু এবং
বাসাতে আতঙ্ক
হয়ে যায় পুরো বাসাতে এবং ওনারা বিভিন্ন সময় বিভিন্ন অদ্ভুত জিনিস দেখতে পেত, এমন ধরনের কিছু দেখতে পেত যে হাড় দেখতে পেত, বিভিন্ন পশু পাখির হাড় যেখানে থাকার কথাই ছিল না হঠাৎ করে কোথেকে
আসলো,
তারপরে বিভিন্ন ধরনের খাবার মানে অ্যাবনর্মাল সব জিনিস কোথা থেকে এসে পড়ে আছে
এবং খাটের নিচে এসে পড়ে আছে,
অদ্ভুত ব্যাপারগুলো ঘটত। তারপরে তারা এই পুরো বাড়িটা বন্ধ করিয়েছে তারা যতটুকু বলেছে এবং এখন নাকি মোটামুটি তারা কিছুটা একটু ঠিক আছে,
একটু শান্ত। তবে এটার কারণ কি এমন হতে পারে যে সানোয়ার এই মুহূর্তে এখানে থাকে না, এটা একটা কারণ?
আই ডোন্ট নো, হতে পারে, গুড পয়েন্ট শান্ত, এটাও হতে পারে। সো আমরা চাই যে এটা না হোক কিন্তু ফাইনালি এটা বলা যাবে সানোয়ার যদি সুস্থ হয়ে এই বাড়িতে এসে ওঠে
এবং তখন সমস্যা আবার তৈরি হয় কিনা,
সেটা অবশ্যই ডর টিম তাদের অবশ্যই, আমরা এই ফ্যামিলিটার টাচে থাকবো, কোনো কিছু আপডেট পেলে আমরা অবশ্যই সেটা আবার তুলে ধরার চেষ্টা করব। সো এই ছিল আজকের স্পটের ঘটনা এবং এখানে সবাইকে নিয়ে আসার উদ্দেশ্য, একটা বাড়ির হরর ঘটনা বলা যায়, স্পটটাকে কতটুকু হন্টেড বলা যায় জানি না কিন্তু ঘটনাটা একই সাথে হন্টেড এবং কি বলবো যে দুঃখজনক দুটোই,
এবং যে পরিবারের জন্য এটা ঘটেছে তাদের জন্য বেশি দুঃখজনক। বাড়িটা তো আসলে ম্যাটার না, ম্যাটার হচ্ছে বাড়ির মানুষগুলোর যে অবস্থা সেটা।
আসলে আমরা পুরো ডর টিমের তরফ থেকে আমরা দোয়া করি যে এই ঘটনাগুলো আর না ঘটুক। সো আজকে আমরা অনেকটা শেষ দিকে চলে এসেছি এবং আজকে শেষ বেলায় একটা ঘটনা শেয়ার করব আপনাদের সাথে, যেটা হচ্ছে ইন্ডিয়াতে একটা গ্রামের কথা বলেছিলাম, হন্টেড ভিলেজ, সেটার নাম হচ্ছে কুলধারা, এটা হচ্ছে রাজস্থানের কোন একটা গ্রাম এবং খুব প্রত্যন্ত একটা গ্রাম যেখানে যে গ্রামটাতে বর্তমানে কোনো ধরনের কোনো মানুষজন নেই, পুরো গ্রামটা একদম জনশূন্য এলাকা, সব ভাঙাচোরা, পরিত্যক্ত গ্রাম বলতে যা বোঝায় না অনেকটা সেরকম, বা দু একটা বাসা আছে, একটা মন্দির আছে, তারপর একটা ঘর আছে এবং আরেকটা যাত্রী ছাউনি বা এই ধরনের কিছু একটা আছে যেটা মোটামুটি অক্ষত অবস্থায় রয়েছে, বাকি সমস্ত কিছুই ভেঙে গেছে। তো এটা নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা আর কি মানে কথা কথিত রয়েছে,
রিউমারের মতো
ছড়িয়ে গেছে। কথিত যেটা হচ্ছে যে এইখানে যে গ্রামের বাসিন্দারা ছিল এবং যে রাজা ছিল, রাজা খুব অত্যাচারী ছিল এবং এই রাজার অত্যাচার এমন পর্যায়ে গিয়েছিল, একবার হচ্ছে সেই গ্রামে এসেছিল খাজনা আদায় করতে, গ্রামের যে প্রধান ছিল তার মেয়েকে তার পছন্দ হয়েছিল এবং সে মেয়েকে তুলে নিয়ে যেতে চেয়েছিল এবং তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল এবং ঠিক আলটিমেটামের মধ্যেই পুরো গ্রামের মানুষ নাকি উধাও হয়ে যায়, তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এটা একটা রিউমার, এটার পেছনে সাইন্টিফিক বা লজিক্যাল কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি।
তারপর থেকে কি পুরো গ্রাম এখনো খালি?
এখনো খালি, ওই গ্রামে কোনো মানুষজন থাকে না এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে ওই এলাকার মানুষজন সবাই বিশ্বাস করে ওই গ্রামে যে রাতের বেলা থাকবে তার কোনো না কোনো ক্ষতি হবেই এবং সে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য সন্ধ্যার পরে ওই গ্রামে কেউ ঢোকে না এবং আশেপাশের মানুষ তো দিনের বেলা তো যেতে চায় না, এবং আসলেই ভয়ঙ্কর একটা জিনিস
অবশ্যই।
এবং অনেকে বলে যে এই গ্রামে সন্ধ্যার পরে মা এবং ছেলে দুজনকে ঘুরে বেড়াতে দেখা যায়। একটা বাসা আছে, সেই বাসাটার ভেতরে নাকি ওনাদের অনেক শব্দ শোনা যায়। যারা একটু সাহস করে আসছে এবং থাকার চেষ্টা করেছে তারা এটা শুনেছে। তবে সাইন্টিফিক দিক থেকে যদি বলি, একটা নিউজ চ্যানেল ওখানে গিয়ে এক রাত স্টে করেছিল, তারা লাইভ টেলিকাস্ট করেছিল ওখান থেকে, এবং ওখানে বিভিন্ন ঘটনা ঘটেছে। বিভিন্ন হচ্ছে ওনাদের ইকুইপমেন্ট খারাপ হয়ে গেছে, ওনাদের জেনারেটর আগুন ধরে গেছে, কিছু কিছু জিনিস সেন্সর লাগিয়েছিল ওরা, সেন্সরে কোনো কিছু ওরা সংকেত পেয়েছে কিন্তু কোনো ধরনের কোনো কিছু ভিডিওতে ধরা পড়েনি, এবং ওরা সুস্থভাবেই বেঁচে এসেছে, যেটা প্রমাণ করে যে আসলে এই গ্রামে থাকলেই যে মারা যাবে বিষয়টা এরকম না, এটা অনেকটাই রিউমারে পরিণত হয়েছে। তবে এই গ্রামটা কিন্তু এখনো এক্সিস্ট করে, চিন্তা করা যায় যে এমন সময়ে সেই ধরনের গ্রাম আছে
আসলে একদম আধুনিক যুগের এই
পুরো গ্রামটা। অনেকে যারা কিউরিয়াস রয়েছেন তারা কুলধারা লিখে ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন, যে ওখান থেকে বিস্তারিত ভাবে আরো জেনে নিতে পারবেন যে এই গ্রামটা সম্পর্কে যা যা আপনার জানার আছে। সো আজকের মতো এখানে বিদায় নিই এই ঘটনার সাথে সাথে।
হ্যাঁ সুমন,
সো কোন একটা হন্টেড প্লেস থেকে সামনের বৃহস্পতিবার আবারও এমন আপনাদের মতো অনেকজন গেস্ট নিয়ে আবারও যোগ দিব ডরে।
শ্রোতা, শেষ হল ডরের 93তম পর্ব। অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এই কঠিন রাতে আপনাদের সবার জন্য শুভকামনা করে আমি এবং আমার টিম মেম্বার লোবান, সুমন, শান্ত এবং একই সাথে যারা আজকে যোগ দিলেন তাদের পক্ষ থেকে শুভরাত্রি।